FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক। সাত দিন পরে আবারও ফুটাফুটনি আপনাদের সাথে হাজির হলাম আমি রাসেল। ঘড়িতে সময় রাত 11:59 এবং ভূত এফএম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন এবং আমাদের সাথে আছেন। এই ভাষার মাসটা খুব অদ্ভুত। এই মাসে যেমন আমার একুশে বইমেলা, ঠিক একইভাবে আমরা গতকালকে পালন করেছি 21 ফেব্রুয়ারি। ঠিক একই সেই ভাষার মাসে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে আপনারা সবাই জানেন, এবং সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে আমরা যাদের হারিয়েছি, যাদের সেখানে যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং তাদের পরিবারের জন্য সমবেদনা জানাই ভূতাত্মায়ের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সবসময় নিরাপদে থাকার চেষ্টা করবেন, এবং সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। তো যাই হোক, কীভাবে প্রথমে জানিয়ে দিই ভূতাত্মের সাথে আপনারা যোগাযোগ করবেন বা ভূতাত্মে যারা আছেন তারা কীভাবে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। আপনারা যদি ইমেইল পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেসটা আপনাকে একটু মনে রাখতে হবে বা আপনাকে নোট করে নিতে হবে। আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutatm@radiofoti.fm, which is bhutatm@radiofoti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/rubin.furti and www.facebook.com/bhutafm.rasel, যেখানে আমাদের পোস্ট আছে। পোস্টের নিচে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এই পোস্টটি শেয়ার করে আপনি আরো অসংখ্য মানুষকে জানাতে পারেন ভূতাত্মের ব্যাপারে। এবং আপনার চারপাশে যে সমস্ত মানুষ আছেন যারা যাদের কাছে ঘটনা রয়েছে বা যারা বিভিন্ন ধরনের ব্যাপার এক্সপিরিয়েন্স করেছেন তাদেরকে আপনারা উৎসাহিত করুন ভূতাত্মের ঘটনা পাঠানোর জন্য, এবং সেটা যে কোনো ফর্ম্যাটেই হোক, অডিও ক্লিপ করে পাঠান, লিখে পাঠান। আপনারা তাদেরকে একটু প্লিজ জানাবেন ভূতাত্ম সম্পর্কে এবং তাদের ঘটনাগুলো পাঠাতে বলবেন, এবং তারা যদি পাঠাতে সক্ষম না হন তাহলে আমি রিকোয়েস্ট করবো যে তার ঘটনাটি আপনি শুনে নিয়ে আপনি পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমার মনে হয় না যে বাংলাদেশে এরকম ঘটনার কোনো অভাব আছে, এবং আমরা চাইলেই সেই ঘটনাগুলো পেয়ে যেতে পারি যদি আপনাদের সহযোগিতা পাই। ভূতাত্ম অনেকটা পথ পাড়ি দিয়ে আজকের এই অবস্থানে এসছে, এবং আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমরা আরও অনেক দূরে গিয়ে যাবো সেই প্রত্যাশাই করি, সেই কামনা করি। আর আমাদের সাথে উই হ্যাভ এ ভেরি স্পেশাল গেস্ট টুনাইট, আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু ভাই, যিনি কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে তার ঘটনা শেয়ার করবেন, এবং আশা করব যে তার ঘটনাগুলো প্রতিদিনের মতো আজকেও ভালো লাগবে। এবং আমি আমরা ট্রাই করব আপনাদেরকে, আপনারা সবসময় বড় ঘটনা পছন্দ করেন, দেখা যাক কী করা যায়। আমরা শুরুতে যেটা করব সেটা হচ্ছে একটা ঘটনা শোনাবো, সেই ঘটনাটি অবশ্যই একটা ইমেইল, প্রতিদিনের মতো আজকেও সেই ইমেইলে চলে যাচ্ছি একেবারে ভূতাত্মের শুরুতে। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। সাকিবুল হাসান, আমি লক্ষ্মীপুর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যালের ষষ্ঠ পর্বের ছাত্র। ভালো লাগলে ঘটনাটি পড়ে শোনাবেন। অনেক দিন ধরে লিখব লিখব করে অবশেষে আজ আমি যে ঘটনাটি বলবো তা আমাদের দাদার বাড়ির। ঘটনাটি একটি পুকুরকে নিয়ে। এটি ঘটে আজ থেকে প্রায় 40 বছর পূর্বে। এটা আমি শুনেছি আমার এক দাদির কাছে। আমি ওনার মতো করে বর্ণনা করার চেষ্টা করব। দিঘিটির নাম কমলার দিঘি। এটি নোয়াখালী জেলার চৌমুহনি চৌরাস্তার একটু দূরে কেন্দুবাগ এসে কমলার দিঘি বললেই সবাই দেখিয়ে দেবে। মূল কথায় আসে, তখন সচরাচর পুকুরের পানি ছিল না, যার ফলে পানির জন্য অনেক দূরে দূরে যেতে হতো। এই সমস্যা থেকে শুরু হয় পুকুর খনন। এলাকার মানুষ কষ্টের কারণে পানির জন্য পুকুর খননের পরও পানির দেখা মিলল না। এই সমস্যার সমাধান খুঁজে ফেলে সবাই, কারণ তখনকার দিনে ইলেকট্রিসিটি অ্যাভেলেবল ছিল না, এ কারণে মোটরে পানি সরবরাহ করা সম্ভব না। অতঃপর তাদেরকে পানির জন্য যে কোনো পরীক্ষা দিতে রাজি করা চলে। এক পর্যায়ে সেই এলাকায় কয়েকটি পরিবারের সাথে অদ্ভুত স্বপ্ন দেখানো শুরু হয়। স্বপ্নের ধরন এমন, কমলা নামের মেয়েটা যেন সেই পানিশূন্য পুকুরে তাকে হাঁটতে হবে এবং ঘটনাটি যদি এখানেই শেষ হতে হলে ভালোই হতো। এরপর যা হলো তা রীতিমতো অকল্পনীয়। সবার অনুরোধে কমলা নামের মেয়েটার পরিবার মেয়েটাকে রাজি করালেন। স্বপ্নের বাকি অংশে বলা হল, মেয়েটার হাঁটতে হাঁটতে তার পায়ের গোড়ালি থেকে যতক্ষণ না পর্যন্ত রক্ত বের হয় ততক্ষণ পর্যন্ত হাঁটাটা কন্টিনিউ করতে হবে। অবশেষে সবার ভালো হোক ভেবে মেয়েটা এই কষ্ট মেনে নিয়ে কাজটি করবেন ঠিক করলেন। কমলা কাজটি করা অর্থাৎ হাঁটা শুরু করেন। হাঁটতে হাঁটতে সময় পার হতে লাগল। একসময় কয়েকজন মিলে একটা সহজ পন্থা অবলম্বন করলেন। তারা একটা কবুতর জবাই করে কমলার পায়ের গোড়ালিতে কৌশলে লাগাবেন। ওভাবে কাজটি হল, বিপত্তি বাধ্য তখনই যখন পানি পুকুর ভরতে থাকে। মেয়েটা পানির নিচে চলে গিয়ে আস্তে আস্তে তলিয়ে যেতে লাগল। কোন এক অজানা রহস্যে মেয়েটা উপরে উঠে আসতে পারল না। পুকুরের পানিতে ভরপুর, মেয়েরা পানির নিচে। সবাই হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব, সত্যি না হয় দেয়া ঠিকানায়, সত্যিতে বিশ্বাস না হয় দেয়া ঠিকানায় যোগাযোগ করে দেখুন। মেয়েটির স্বামী ও একটি কোলের বাচ্চা ছিল। আপনি বলতে পারেন, কোলের বাচ্চা মায়ের দুধ ছাড়া থাকবে কি করে? তার আগে বলে রাখা ভালো, কমলার পানির নিচে যাওয়ার দৃশ্য সবাই প্রত্যক্ষ করে। তারাও মেয়েটাকে পানি থেকে উঠাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। আপনি হয়তো একটা ব্যাপার জানেন, মাটির নিচে যখনই কোনো জিনিস খোঁজ করা হয় তখন ব্যর্থ হলে সেই লোকগুলোর স্মরণ থাকে না বা তারা কতটুকু মাটি খুঁড়ল। সো আমরা জানি যে পুকুর কতটা গভীর ছিল। পুকুর পাড়ে তার বাচ্চার কান্না শুনে কমলা পাড়ে উঠে এলো, তার মায়ের কোলে থেকে বাচ্চাটাকে ঘাটে এসে দুধ খাওয়ালো। এভাবেই প্রতিদিন সময় মতো বাচ্চাকে কমলা দুধ খাওয়াতো। এ ব্যাপারটা কমলার স্বামী পেছনে হতো। তার স্বামী একদিন ঘটনাটি লক্ষ্য করল এবং সে গোপনে পাহারা দিতে থাকল এই বলে তার স্ত্রীকে, কমলা যেন তার পানি নিচে যেতে না পারে। সময় মতো কমলা বাচ্চাকে তার মা পাড়ে নিয়ে এল। কমলা পাড়ে বসে বাচ্চাকে দুধ খাওয়াতে বসল। অমনি কমলার স্বামী পেছন থেকে এসে তাকে ধরতে যাবে, সেই মুহূর্তে কমলা টের পেল এবং পানিতে লাফ দিল। অবশ্য তার স্বামী শুধু তার চুলগুলো ধরতে পারলেও কমলাকে আটকাতে পারল না, শুধুমাত্র চুলগুলো হাতে রয়ে গেল। চুল দিয়ে আর কি হবে, চুলগুলো ফেলে দিল। আর সেই পুকুর পাড়ে ঝড়ের এক ধরনের বন ওঠে। ধারণা করা হয় ওই চুল থেকে নাকি এই ঝড়ের বন তৈরি হয়। এখানে কমলার অবদানের কিছু কথা না বললেই নয়। আপনারা আগের কিছু ঘটনা শুনেছেন, তখনকার দিনে গ্রামের বাড়ি ডেকোরেশনের ব্যবস্থা ছিল না বললেই চলে, যার কারণে কোনো গরিব লোকের বিয়ের অনুষ্ঠান হলে কমলা পুকুরের পাড় থেকে প্রয়োজনীয় মালামাল সময় মতো নিয়ে আসত এবং তা ফিরিয়ে দিত। এখানে বলে রাখা ভালো, কমলার স্বামী চুল টান দেওয়ার পর থেকে কমলা আর পাড়ের উপরে উঠে আসত না। যথারীতি বিয়ের মালামালের কৃতজ্ঞতা ভুলে গিয়ে এক লোক একটা পানির গ্লাস লুকিয়ে রাখল। অনুষ্ঠান শেষে মালামাল ফেরত দেওয়ার সময় বিপত্তি বাধল। তা তিন দিন ওপরে থেকে অবশেষে সেই সুবিধা আর কারো জন্য এল না। সব শেষে ওই পুকুরে মাছ ধরার জন্য পুকুরের নিচে একজন লোক সেই কমলার অবস্থান নিশ্চিত করে। ওই লোক জানতে পারায় কমলা তাকে পেট ভরে খাওয়ার খাইয়ে এক কেলে পান খেতে দিল। লোকটি পুকুরের নিচ থেকে উঠে এলো। আরেকটা কথা, কমলা তাকে কমলার অস্তিত্বের কথা বলতে নিষেধ করেন। এদিকে অনেক সময় লোকটার পান নিচে থাকার পর সবাই মনে করল বা চিন্তা করল যে তাকে পান মুখে দিয়ে উপরে আসতে দেখে সবার মনের মধ্যে প্রশ্নের বাসা বাঁধে, যে অনেকক্ষণ পানি থেকে উঠছিল না এবং তারপরে কিভাবে আবারও এরকম পান খেতে খেতে একটা লোক উঠে আসলো। শেষমেশ লোকটা সত্যি বলতে বাধ্য হল। এদিকে পুকুরের সবার অসচেতনতা ও ময়লা আবর্জনা মুক্ত করায় কমলা ওই পুকুর থেকে উত্তর দিকের কোনো একটা জায়গায় চলে যায়। যেদিকে যায় লোকটা বলে সেই পথে একটা ছোট নদীর সৃষ্টি হয়। এরপরে কমলার নামেই কিন্তু সেই দিঘির নামকরণ করা হয়। খুবই অদ্ভুত একটা ঘটনা, যে ঘটনাটি যিনি লিখেছেন কিছু কিছু সেন্টেন্স আমার মনে হয় বাদ দিয়ে গেছেন উনি, যার কারণে আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি আপনাদেরকে আর একটু স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে এই পুকুরে কোনো একটা গ্রামের যে পুকুরটাতে কোনোভাবেই মানে পানি উঠছিল না, সেই পানিটা পানির ব্যবস্থা করার জন্য এই কমলা মেয়েটিকে হাঁটতে বলা হয় এবং সে যখন হাঁটে তারপরে তাকে বলা হয় যতক্ষণ পর্যন্ত পা দিয়ে ব্লিডিং না হবে ততক্ষণ পর্যন্ত তাকে হাঁটতে হবে। একটা পর্যায়ে সে হাঁটে ঠিকই, কিন্তু পানিটি ভরে যাবার পরে কোনো একটা পন্থায় সেই ব্লিডিং এর ব্যবস্থা করা হয় এবং সে পানি থেকে উঠে আসতে পারে এবং ধারণা করা হয় সে পানির নিচেই বসবাস করে। কিন্তু একটা নবজাতক শিশু ছিল যে শিশুকে সে প্রতিদিন খাওয়াতে পুকুর থেকে উঠে আসতো এবং তার স্বামী একদিন সেটা দেখতে পায় এবং তাকে আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এবং কমলা ওই এলাকাবাসীকে নানান রকমের হেল্প করত এবং সে হেল্প মানে কোনো একটা কারণে সেই হেল্প করাটা একদিন বন্ধ হয়ে যায় এবং সেটা আপনারা শুনেছেন যে কি কারণে। এবং এই জায়গাটা উনি খুব কনফিডেন্টলি বলছেন যে এই জায়গাটা যদি আপনি জানেন এবং এই দিঘিটি সম্পর্কে খোঁজ নেন তাহলে আপনি নিজেও জানতে পারবেন এবং এই ব্যাপার সম্পর্কে যদি কারো আগ্রহ থাকে তাহলে খোঁজ নিয়ে অবশ্যই জানতে পারেন এবং আমাদেরকেও জানতে পারেন যে কি ধরনের ঘটনা সেখানে ঘটলো বা কি জানতে পারলেন আপনি। সেটা চলে যাবো বাবু ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। সালাম আলাইকুম বাবু ভাই, আশা করছি ভালো আছেন।
ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু অসুস্থ, কাশি ঠান্ডা,
সেটাই
মানে এই কলার সাউন্ডটাকে মানুষ এক্সকিউজ করতে হবে একটু
না ইনশাআল্লাহ।
আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি ঘটনা শুরু করার আগে বলতে চাই যে গত দুই দিন আগে আমাদের ঢাকা পুরান ঢাকায় যে ব্যাপক অগ্নিকাণ্ড হলো এবং অনেকগুলো মানুষ একসাথে মারা গেল, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। ওকে রাসেল ভাই,
ওকে
কাহিনীতে চলে যাই। এটা অনিকের বাবার কাহিনী। অনিকের বাবা, ওদের বাড়ি আর কি, দাদা বাড়ি হচ্ছে আপনার বিল অঞ্চলে, বাংলাদেশের একটা বিল অঞ্চল হচ্ছে ওদের দাদা বাড়ি। And it's been a long time, like এটা হচ্ছে হয়তো 70 এর দিকের বা স্বাধীনতোত্তর বা স্বাধীনতার কিছু আগে এরকম সময়, অনেক আগে, তখন অনেকের বাবা বেশি আং ছিলেন আর কি, উনি তখন মানে কেবল কৈশোর ছাড়াই আর কি এরকম পদপন করছে, এরকম সময়টা পায়নি।
আচ্ছা,
তো উনি বাড়ি যায় আর কি, ওই সময় বাড়ি যাওয়ার জন্য আমাদের কি লাগতো, লঞ্চে করে যাওয়া লাগতো, ঢাকা থেকে ওরকম ব্যবস্থা ছিল না বাসে করে যাওয়ার মতো, আর গেলেও সেটা অনেক অনেক ঝামেলার ছিল আর কি। লাইক বা একটা জায়গায় যেয়ে সেখান থেকে সুইচ করতে হতো, তৈরি করতে হতো, এবং যেহেতু বিল অঞ্চল সরাসরি বাড়িতে পৌঁছানোর অবস্থা ছিল না, লঞ্চে করে যে এক জায়গায় তারা নামতো সেখান থেকে মানে আপনার হাঁটা পথে দেন নৌকা এরকম করে করে যাওয়া লাগতো। তো যে কারণে হোক ওনার ওর বাবা যখন নাকি ওইবার বাড়ি যায়, তো তখন যেই লঞ্চটাতে তার যাওয়ার কথা মানে সেই লঞ্চটা সে টাইম মতো পায় না।
আচ্ছা,
তো এটা ছুটে যাওয়ার কারণে তাকে ওয়েট করতে হয় অনেকক্ষণ। ওয়েট করার পরে দেখে যে একটা লঞ্চ ওইটার কাছাকাছি আর একটা জায়গায় যাবে, সেটা একটু ছোট লঞ্চ এবং মানে একটু মানে মানে টাইমটা হচ্ছে আপনার তখন থেকে আরো তিন চার ঘন্টা পরে, আদারওয়াইজ ওনাকে ওয়েট করতে হবে নেক্সট ডে পর্যন্ত,
অনেক লম্বা সময়,
অথবা ওনাকে ঘুরে ফিরে বাসে যাওয়ার কোন একটা ব্যবস্থা। আর সম্ভবত ওর দাদা বা কেউ একজন এরকম অসুস্থ ছিল ওই সময়, তো ওনাকে যেতেই হবে ইমার্জেন্সি কারণে। তো উনি যেটা করেন, উনি ডিসিশন নেন ওই ছোট লঞ্চে করে উনি পাড়ি দেবেন আর কি টাইমটা।
আচ্ছা,
তো যেই উনি ওখানে তারপর ওয়েট করতে করতে ওই যখন নাকি ওই লঞ্চটা আসে ছোট লঞ্চটা, তো ছোট লঞ্চে উনি ওঠেন। তো ছোট লঞ্চে ওনাদের ওঠার পথে ভয় ছিল হচ্ছে একটা, যে ওই জায়গায় যাওয়ার জন্য পদ্মা নদী পাড়ি দিতে হতো, তো পদ্মা অনেক বড় নদী আপনারা এখনই জানি, ওই সময়ের পদ্মার অবস্থা ছিল আরো বড় এবং অ্যাকচুয়ালি ওই সময় নাকি কুলকিনারা দেখা যেত না। অ্যান্ড দ্যাট ইজ ট্রুথ যে রাসেল ভাই, আমি আমার জীবন দশায় আমি ছোটকালে একবার আমার নানির সাথে পদ্মায় গিয়েছিলাম লঞ্চে, তখন আমি নিজেই দেখছি যে আসলে ওই পাড় দেখা যাচ্ছে না। সেটা হচ্ছে আপনার 80-এর দশকের কথা। হ্যাঁ, তো এটা তো আরো আগের কথা, তখন এরকমই ছিল। তো রাতের বেলা উনি ওই ছোট লঞ্চে করে রওনা দেন।
আচ্ছা,
তো বলছে যে লঞ্চ যাচ্ছে এবং মানে ওই মানে ধরেন সন্ধ্যার দিক থেকে তাদের যাত্রা শুরু হয়েছে এবং চলতে 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 এক সময় ধরেন ভোরের দিকে বা মধ্যরাতে দুইটা তিনটা এরকম একটা সময় ওই যে জায়গাটায় যাওয়ার কথা ওই জায়গাটা টাচ করছে লঞ্চ।
আচ্ছা,
এবং উনি নেমে যান ওখান থেকে। তো লঞ্চ থেকে যখন নামেন ঘাটে নেমে দেখেন যে আসলে তেমন কিছুই নাই, যে জায়গাটা নামছে ওইটা কোনো প্রমিনেন্ট জায়গাও না, মানে ওই জায়গার যে খুব পরিচিতি আছে বা ওইটা কোনো বড় বন্দর বা লঞ্চ ঘাট যেখান থেকে মানুষ মুভ করে সেরকম না, নিতান্তই গ্রাম্য এলাকা এবং একদমই আল বাতিটাতে কিছুই নাই। লঞ্চ ঘাটে যে পল্টন থেকে বের হয়ে উনি যখন হেঁটে উঠলো গ্রামের মেট্রো রাস্তায় দেখলো যে কিছুই নেই ওখানে, মানে একদমই কিছু নেই, শুনশান।
আচ্ছা,
তো উনি চিন্তা করতেছে আমি যদি এখন বাড়ি না যাই, আমি এখানে ওয়েট করি সেটা করতে পারি সকাল পর্যন্ত, অথবা আমি হেঁটে যেতে পারি। তো যেহেতু ওনাদের গ্রামের সাথে যথেষ্ট কানেক্টিভিটি ছিল ছোটকালে ওনার বড় হচ্ছে গ্রামে, উনি ডিসিশন নেন যে আমি হাঁটা দিই।
আচ্ছা,
একটা ওনার আন্দাজ আছে, উনি ওই জায়গাটা খুব ভালো মতন ছিলেন না যেখানে নামছেন, বাট ওনার একটা আন্দাজ আছে যে এইখানের পরে এই জায়গায় যেতে হবে, এই জায়গার থেকে এতদূর হাঁটার পরে আমি ওখানে এই বিলের ওখানে মাঝিরাজি পাবো, কাউকে পেলে হয়তো ভোরের দিকে আমি চলে যেতে পারবো, এরকম একটা চিন্তা করে উনি হাঁটা দেন। উনি যখন হাঁটছেন, হাঁটতে 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 যাচ্ছেন গ্রামের রাস্তা, এর মধ্যে ওই সময়টা ছিল হচ্ছে ঠিক আপনার ফসল তোলার সময়টা, মানে মানে শীত আসতেছে আবার আসতেছে না, গ্রামে একটু ঠান্ডা পড়ে যায়, কিছু কুয়াশা ধরে আর কি সময়।
আচ্ছা,
তো উনি কুয়াশা ধরছে এবং একটু ওনার গায়েও লাগতেছে কুয়াশা এবং মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই অবস্থায় উনি হেঁটে হেঁটে যেতে থাকেন।
আচ্ছা,
তো ওনার ব্যাগের মধ্যে একটা টর্চ লাইট ছিল, মানে ফ্ল্যাশ লাইট, যে ছোট সিগাল কোম্পানির ফ্ল্যাশ লাইট ছোট, তো ওগুলো আর কি মানে তখনকার সময় যেটা বলছে যে সিগাল ফ্ল্যাশ লাইট, তো ওইটা উনি খুঁজে বের করে ব্যাগের থেকে ওটা জ্বালায় পথের মধ্যে দিয়ে দিয়ে হেঁটে 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 উঠে যাচ্ছেন। তো যেতে যেতে গ্রামের রাস্তা বেশ এনজয় করতেছেন এবং ওই সময় মনে করেন যে রাত তখন মানে এমন অবস্থা হয়েছে যে চাঁদ পড়ে গেছে, চাঁদ নাই আকাশে, আকাশে জাস্ট চাঁদ যে পড়ে গেছে, চাঁদের হালকা একটা আলো মতো আকাশে থাকে আর কি, এরকম দেখা যাচ্ছে। তো হাঁটতে 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 এমন একটা জায়গায় আপনি আসছেন যে জায়গা হচ্ছে যে আপনার একটা বড় রাস্তা উঠে গেছে এবং রাস্তার পাশ থেকে রাস্তা পার হওয়ার পর আরেকটা রাস্তা নামছে, এবং ওই রাস্তাটা যখন উনি নামতেছেন ওনার কিছু স্মৃতি মনে পড়ছে যে ওনার কৈশোরে, ওনার আরো ছোট কাল, উনি যখন নাকি ওনার বয়স 10-11 বছর, তখন উনি ওনার দাদার সাথে ওই এলাকা দিয়ে আসছিলেন।
আচ্ছা,
এবং যখন আসছেন তখন ওনার দাদা ওনাকে বলছিলেন যে এই রাস্তা দিয়ে কেউ রাত্রে চলে না, চলাফেরা করে না, ওই যে রাস্তাটা দেখাইছিল, কারণ ওনার দাদা ওনাকে নিয়ে আসছিল আর ওই পাশ থেকে।
আচ্ছা,
তো উনি চিন্তা করলো যে আমি আমার দাদার যে রাস্তা দিয়ে আমি গানছে বড় রাস্তা দিয়ে, সেটা জানছিল ভ্যান গাড়িতে করে, মানে তিন চাকার ভ্যান, এখানে আমার তিন চাকার ভ্যান নেই এবং বহু দূরের রাস্তা ওনার মনে পড়ে আর কি। তো ওই রাস্তাটা শর্টকাট যেটার কথা বলছে যে এখান দিয়ে মানুষ চলে না রাতে, উনি চিন্তা করছে এখানে কি নামবো, কেন চলে না দাদা এত কিছু বলেননি,
কিন্তু কনফিউশন
আছে। উনি অনেক চিন্তা ভাবনা করে উনি করলো কি রাস্তা ক্রস করে ওই রাস্তায় নামছে, মানুষ চলে না রাতে। তো উনি ওখান দিয়ে নেমে হাঁটা ধরছে, হাঁটতে হাঁটতে ওইটা হচ্ছে বলছে যে একটা আইল থাকে যে গ্রামে ফসলের জমির মাঝখানে আইল, তার থেকে একটু বেশি চওড়া।
আচ্ছা,
মানে বেসিক্যালি হয়তো একটা ভ্যান গাড়ি কোনো সম্বন্ধে যেতে পারে এরকম। এবং যেতে যেতে উনি দূরে দেখতেছে যে বাঁশঝাড় এরকম ছেয়ে গেছে, বাঁশঝাড় যখন ছেয়ে গেছে ওনার কাছে একটু ভয় লাগতেছে, বাঁশঝাড় সম্পর্কে অনেক কিছু প্রচলিত আছে গ্রামে যে বাঁশঝাড় থেকে নাকি বাঁশ পড়ে থাকে, এসব কথা তখন ওনার মাথায় আসতেছে আর কি। তো উনি অতটা আমল নেননি, উনি যাচ্ছে বাঁশঝাড়ের মধ্যে দিয়ে এবং কোনো বাঁশ পড়া উনি পাননি। আচ্ছা, তো যখন উনি বাঁশঝাড়টা পার হচ্ছেন মানে প্রায় মাঝামাঝি জায়গায়, তখন একটা শব্দ পায়, শব্দটা হচ্ছে দূরে বাতাস গেলে যেরকম মানে একটা হুইসেল তৈরি করে, সেরকম হুইসেল টাইপের সাউন্ড, মনে হচ্ছে যে কিছু একটা ছুটে চলতেছে দুই পাশে বাঁশঝাড়ের ভেতর দিয়ে। তো উনি মানে একটু ওনার গা শিশির করে ওঠে, ঘটনা কি? তো উনি একটা জায়গায় থেমে যান, থেমে যেয়ে উনি কান পাতেন, দেখে শব্দ নাই, আবার উনি হাঁটা শুরু করছেন, আবার হুইসেলটা শুরু হয়। ইটস লাইক আমরা যদি কোনো বাতাসের মধ্যে দিয়ে খুব দ্রুত যানবাহন লাইক মোটর সাইকেল বা সাইকেলে যাই, আমাদের কানে কিন্তু একটা বাতাস লাগে, কাইন্ড অফ লাইক দ্যাট, ওরকম একটা বাতাসের শব্দ উনি পাচ্ছেন। তো উনি হাঁটতে থাকেন, চিন্তা করে যে কোনো হোক এখানে আমার থেমে দাঁড়ালে খামাখা যে
চলবে না,
চলবে না জিনিসটা, আসলে একটা বাজে জিনিস বা যেটাই হোক ভয় লাগবে বা হোয়াটএভার, চিন্তা করে ভয়ও পাইছে উনি কিছুটা। তো হাঁটতে 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 উনি আরো সামনে চলে যায়। তো বেশ কিছু দূর যে উনি দেখে হাতের ওনার হাতের বাম দিকে ওই গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ি একটা, ওখানে ওখানে এক জমিদার ছিল, সেই জমিদারের মানে এক সময় এরা এখানে রুল করতো এবং অনেকে পরবর্তীতে তারা এগুলো ছেড়ে দিয়ে ভারতে চলে যায়, তাদের প্রপার্টিজ লেফট ওভার ওখানে আছে। তো ওই জমিদার বাড়িটা যখন উনি দেখে যে জমিদার বাড়ির অবয়ব দেখা যাচ্ছে পাশে ভাঙা চোরা এই জানলা টালনা, তখন ওনার মনে হয় যে আসলে এই জমিদার বাড়ির কারণেই কি মানুষ এই রাস্তাটা পরিহার করে চলে কিনা, হু নোজ, কারণ অনেক কিছুই তো শোনা যায় জমিদার বাড়ির সম্বন্ধে। যাই হোক, উনি ওইটা মাথায় আসে এবং আর একটু ভয় বেড়ে যায় ওনার জমিদার বাড়ি সম্পর্কে। তো হেঁটে 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 উনি যখন জমিদার বাড়িটা পার হচ্ছে রাসেল ভাই, তখন ওনার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে, মানে পাশ থেকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখতেছে বাড়ির সামনের আঙিনা এটা সেটা, তখন খুব ইন্টারেস্টিং লাগে। তো উনি মনে করে যে আমি এখানে একটা সিগারেট খাই, হ্যাঁ, তো ওখানে উনি থামে, থেমে একটা সিগারেট উনি ধরায় আগুন দিয়ে। তো সিগারেট যখন উনি ধরাচ্ছে ওনার কাছে তখন মনে হয় যে আলোটা ধরানোর সময় পাশ থেকে কিছু স্বচ্ছত করে সরে গেছে, ইটস লাইক অন্ধকারে কেউ একজন আশেপাশে থাকলে আগুন জ্বালালে যেমন কেউ দৌড় দিয়ে সরে গেলে পাশ থেকে, এরকম এরকম একটা ফিলিংস ওনার কাছে
কাজ করে।
হ্যাঁ, মাথার মধ্যে তেমন হচ্ছে আমার সাথে কেউ ছিল আশেপাশে এত সাইলেন্টলি, এত এইসব ওনার কাছে বেশ ই রাখা শুরু করে। তো উনি সিগারেট ধরায়, সিগারেট ধরায় উনি খেতে থাকে, খেতে খেতে উনি সিগারেট টানতে থাকে এবং হাঁটে সামনে, এবং হাঁটতে 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 জমিদার বাড়ির আঙিনাটা ক্রস করে, এবং ওনার কাছে তখন থেকে মনে হওয়া শুরু করে যে ওনার পিছনে মানুষ আছে, কেউ কিছু দিনই হাঁটতেছে, সামথিং লাইক দ্যাট, তো উনি পিছনে উঁকি দেয়, পিছনে ফিরে কাউকে দেখে না, বাট যখনই ফিরে হাঁটা ধরে মনে হয় ওনার সাথে সাথে কেউ এটা ফলো করতেছে। এবং এরকম করে যেতে যেতে উনি এক পর্যায়ে ওই যে সেই বিল ওটার পাশে চলে আসে, ওইটার পাশে এসে উনি দেখে একটা নৌকা, ওখানে একটা নৌকা রাখা আছে এবং নৌকার উপরে একটা মানুষ বসা বোঝা যাচ্ছে, মানে দূর থেকে একটা অবয়ব, মানে কেউ বসে আছে, গায়ের মধ্যে চাদর বা কিছু দিয়ে ঢাকা, এটা একটা কোনো কিছুর স্তূপ হতে পারে আবার একটা মানুষ হতে পারে এরকম কিছু একটা। তো উনি চিন্তা করে যে আমার তো এখান থেকেই যেতে হবে, বিলে আমার রাস্তা নাই, এবং নৌকা যেহেতু একটা আছে উনি হেঁটে হেঁটে যায়, যে উনি গলা সরে ডাক দেয়, এই মাঝি আসছে নাকি এসে, তো কোনো শব্দ নাই। দুইবার তিনবার ডাকার পরে ওই যে ওনার যে একটা দেখা যাচ্ছে যে একটা স্তূপের মতো ওটা নড়ে উঠছে, নড়ে ওঠার পরে উনি বুঝে যে একজন মানুষ উঠে বসছে, মাথার উপর থেকে কাপড় সরাচ্ছে না উনাকে, উনি বলে আমাকে নিয়ে যাবা অমুক জায়গায়, একটা জায়গা, যে জায়গা উনি যাবে ওই জায়গার নাম বলে, ওখানে কিছু বলে না, দেখে একটা দাঁড় ঠাস করে শুধু পানিতে পড়ছে, উনি যাবে। তো উনি ভাবে যে এটা হয়তো এত ভোর রাতে ঘুম দাঁড়ানো যেতে পারে এর জন্য, তো উনি কিছু না বলে আস্তে করে নৌকা উঠে বসে। তো নৌকা যখন উঠে বসে দেখে যে বেশ দুলুনি, ছোট নৌকা, মানে এটা তো বেশি হলে দিয়ে একজনের বেশি মানুষ চড়তে পারে না। যখন নৌকা উঠে বসার পরে দেখে যে ব্যাপক দুলুনি শুরু হয়ে গেছে, ওখানে লাইক কয়েকজনের নৌকাটাকে দুলালে যেরকম হয় সেরকম। তো দেখে যে ওই যে মাঝি ছিল হাতে লাঠি দাঁড়, সে পানির মধ্যে ঝুপ ঝাপ করে দু একবারে দাঁড় দিয়ে এরকম বাড়ি দেয়, তারপর দুলুনিটা কমে। তো ওনার কাছে মনে হয়েছিল যে উনি যখন নৌকা উঠছে অন্য কেউ নৌকা উঠার চেষ্টা করছে শুনে, বাট উঠে নাই সামহাও। যাই হোক, নৌকাটা ওই লোকটা ছেড়ে দেয় এবং নৌকা আস্তে আস্তে যেতে থাকে। তো উনি মাঝির সাথে কথা বলার চেষ্টা করে, হ্যাঁ, যে কি ব্যাপার, আপনার বাড়ি কোথায়, রাত্রেবেলা আপনার এখানে কোনো ই নাই, কোনো একটা কুপি জ্বালেন চালেন, মাঝি কোনো কথা বলতেছে না। উনি ওনার সিগারেট শেষ হয়েছে, ওনার না ভয় একটা ভেতরে কাজ করতে থাকে, বিকজ অফ নৌকার পানির মধ্যেও একটা কুয়াশা বিলে, এবং ওই বিলের আশেপাশে মাছ ধরার জন্য বিভিন্ন ই পাতা থাকে, ওটা কি বলে, ওই যে জালের মতো পাতা থাকে, বুঝতে পেরেছি। তো উনি মনে মনে আবার চিন্তা করে যে এগুলো অনেক গল্প শুনছে বিল সম্পর্কে এই সম্বন্ধে, এবং রাত কয়টা বাজে, তখন উনি ই করে না ঘড়ি বের করে, ওনার হাতে একটা সিকো ঘড়ি ছিল, ওখানে তাকায় ওই যে সিগারেটের আলো দিয়ে জ্বলে যে তাকায় থাকে, তখন 3:30 এরকম বাজে আর কি। তো ওখান যাচ্ছে পানি দিয়ে দেখে আস্তে আস্তে যাচ্ছে, তো উনি চিন্তা করে যে উনি লাইট মারবে কিনা, তো একবার ভাবে লাইট মারবে মাঝির দিকে, হাতে ফ্ল্যাশ লাইট ছিল, তো ভাবে যে আবার গ্রামে এটাকে খুব বাজে ভাবে নাকি দেখা হয় কারোর চেহারার উপর ফ্ল্যাশ মারে,
এটা তো স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক।
হ্যাঁ, তখন চিন্তা করে এটা আবার ওই মাঝি অফেন্ডেড হয় কিনা, মাঝি ওনার সাথে কথা বলে না, উনি খুব মানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে কি ব্যাপার। তো একসময় নৌকাটা যেতে 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 ওনার যে গন্তব্যের যে জায়গা তার কাছে চলে আসে, এসে দেখে যে নৌকাটা আস্তে 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 করে পাড়ের কাছে নিয়ে আসতেছে, এনে পাড়ের ঠিক না ঠেকায় মাঝিটা করে কি ওই বইটা দিয়ে, মানে হাতের যে লগিটা ছিল ওইটা দিয়ে পানির মধ্যে বাড়ি দিয়ে
আঘাত করে,
আঘাত করে আটকায় রাখে, নৌকাটাকে থামায় দেয়।
আচ্ছা,
তো উনি বলতেছে যে কি ব্যাপার, পাড়ে নামাচ্ছে না কেন? ওই সময় মাঝি প্রথম কথা বলে, এবং কথাটা রাসেল ভাই লাইক খুবই মানে ডিফারেন্ট টাইপের টোন, লাইক একটা পুরুষ মহিলা মিলায় যেরকম টোন করে, যেরকম লাইক একটা মানে মানুষের টোনের সাথে মিল নেই, টোনটা হচ্ছে নাইমেন না, নাইমেন না এমন ভাবে বলে লাইক খুবই মানে ভয়ঙ্কর একটা টোনে। ও শুনে ওর গায়ের সব লোম দাঁড়ায় যায়, এবং সে তাকায় দেখে যে ওই যে পাড় যে আছে নৌকা নদীর পাড়ে, ওখানে ওখানে চোখ জ্বলতেছে কিছু, ইটস লাইক ধরেন আপনার কোনো শিয়াল বা নেকড়ে টাইপের কোনো প্রাণী যদি ওখানে থাকে এরকম, এবং অনেকগুলা ঠিক ওই পাড়ের মধ্যে। তাকে বলছে নেমেন না, বলে সে ওর গা তো লম ঈদ লোম দাঁড়ায় গেছে, পানিতে নামতেছে না, আর ওই নৌকাও বসে থাকতে পারতেছে না ওনার ওখানে। তো হঠাৎ করে সে তারপর চিন্তা করে এদিক তাকাচ্ছে ওদিক তাকাচ্ছে, হঠাৎ করে তাকায় দেখে শুধু মাটি যাচ্ছিল সে নাই, ওখানে শুধু একটা চাদর পড়ে আছে।
আচ্ছা,
খুবই চাদরটা লাইক আপনার মানে একটা হঠাৎ করে একটা বস্তু যদি চলে যায় চাদরটা রেখে দেয়, ইটস লাইক দ্যাট, এরম ভাবে পড়ে আছে। তো উনি বসে তখন কি করে, ওখানে বসে আস্তে আস্তে দোয়া পড়তে থাকে, এবং যখন দোয়া পড়ে তখন দেখে যে ওই দূরের ওগুলো আর একটু সরে যাচ্ছে এবং গড়গড় গড়গড় শব্দ করতেছে। এরকম করতে করতে এক সময় মানে ফজরের আজান দেয় দূর থেকে, আজান দেওয়ার পর উনি দেখে আর কিছু নাই ওখানে। তো উনি আস্তে আস্তে নামে, নেমে যখন নাকি উনি ওই নৌকাটাতে পাড়া দিয়ে নামতে দেখে নৌকাটা ফুস করে ডুবে গেছে পানিতে, পানিতে উনার লাশ পাড়াতে মানে ওই যখন নেমে যাচ্ছে তখন নৌকাটা পানিতে ডুবে গেছে। তো তারপরে উনি অনেক মানে ভয় পেয়ে এবং উতাল পাতাল জ্বর গায়ে জ্বর এসে যায় ওনার। উনি বাড়িতে আসে, এসে ঘটনাটা বলে যে আমি আসছি। তো তখন ওনার বাসার থেকে ওনার বাবা দাদারা বলে যে কেন তুমি এইভাবে আসলা, এই রাস্তা দিয়ে আসা ঠিক হয়নি, তুমি ওই রাস্তা দিয়ে আসতা, এই রাস্তাটা অভিশপ্ত, এখানে অনেক আজেবাজে জিনিস আছে, এবং এখানে যে তুমি যে মাটিকে দেখছো এটা আসলে একটা খারাপ জিনিস। এখানে খারাপ জিনিস হলেও সে মানুষকে কম ক্ষতি করছে, কারণ মানুষ বলা হয় যে এখানে একটা মাটি ছিল, সে কোনো একটা অত্যাচারে মারা দেয়, সামহাও তার একটা এখানে মানে ই রয়ে গেছে। আর ওই নৌকা যেটা তুমি দেখছো, এই নৌকাটা ওখানে ডুবা নৌকা, এই নৌকা আসলে পানিতে চলা জিনিস না।
আচ্ছা,
এটাতে করে তুমি পার হয়ে আসছো কেন? এটা একটা মিস্ট্রি টাইপের জিনিস ওনার হয়ে যায়। তো যে ওনার একটা বাজে এক্সপিরিয়েন্স, এখন নাকি ওখানে অনেক শহর টহর হয়ে গেছে, রাস্তাগুলো অনেক উন্নত
ডেভেলপ
হয়েছে, এসব জমিদার বাড়িতে অন্য মানুষ দিয়ে অফিস বানিয়েছে সরকারি, এগুলো আর কি।
আপনার কাছে কি মনে হয় কারণটা আসলে?
আমার কাছে মনে হয় রাসুল ভাই, ইট ক্যান বি বাজে জিন, বাজে এন্টিটিস, ভালো এন্টিটিস দুটাই আছে, জিনদের মধ্যে খারাপ ভালো আছে। মোস্ট প্রবলি সে কোন ভালো জিনের কাছে হেল্প পাইছে ওখানে, তাকে যখন নাকি ওই জায়গাটা পৌঁছাই দিছে, ওই জায়গাটাতে যে শিয়াল টাইপের কিছু দাঁড়াইছিল, সেগুলো কোনো খারাপ জিন হতে পারে।
তাহলে মাঝিটাকে আপনি কি বলবেন?
মাঝিটাকে আমি বলবো যে এটা কোনো ভালো জিন হবে।
আচ্ছা, তার মানে তাকে ভয় না পাওয়াটা কোনো দোষের কিছু হয়,
দোষের কিছু হয় না কাজ। সে যদি আগে কথা বলতো, দেখেন পুরো রাস্তার মধ্যে কিন্তু সে কোনো কথা বলে নাই, তাহলে কিন্তু এই লোক ভয় পেয়ে যেত বা সামথিং হতো, ঠিক না? সে যদি আগে ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, উনি ভয় হতো, এখানে হার্টফুল করতে পারতো, ঠিক না?
সেটাই,
সে কিন্তু সেটা করেনি, সে একদম তীরে এসে করছে,
সে
সামহাও তাকে উপন্ত করছে দিচ্ছে। তো ওইটা ছিল কোনো ভালো জিন, আর যেগুলো পারে ছিল সেগুলো কোনো খারাপ জিনিস। হয়তো ওনার রাস্তাতে ওনাকে যারা ফলো করতেছিল ওইটাও কোনো খারাপ জিনিস ছিল।
মানে আপনার কি কোনো সময় এরকম মনে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় রাস্তাঘাটে চলাফেরার সময়, বিভিন্ন সময় যে বিভিন্ন জায়গায় যাওয়া আসার সময় পথে আমরাও তো অনেকের হেল্প পাই, কোন সময় এরকম মনে হচ্ছে যাদের মধ্যে সবাই মানে সবাই যে মানুষ এরকম?
অ্যাকচুয়ালি আমরা যতটুকু মানে জানি বা যতটুকু দেখি, জিনদের মধ্যে তো অনেকে আছে আমাদের মধ্যে বসবাস করে, উই ডোন্ট ইভেন নো যে আসলে কি। যেমন আমি একবার একটা স্টোরি বলছিলাম ভূতের প্রেমে, যে পুরান ঢাকার একটা মাঠের মধ্যে দেখছিল আমার ফ্রেন্ড
অনেকদিন আগে বলছে,
অনেকগুলো ওর সকালে ঘুম থেকে মানে ভোরে হাজরের নামাজ ঠিক পরে,
আপনাকে মনে আছে মাঠটা মনে আমরা দেখতেও গেছিলাম,
দেখতে গেছিলাম ওই মাঠে দৌড়াদৌড়ি করতেছে কতগুলো ছেলে, এবং এগুলো দেখে বোঝা যাচ্ছে নাকি মাঠের মধ্যে দিয়ে নামাজ পড়া শেষ করে প্রথম মুসল্লি ঢুকলো, সাথে সাথে প্রত্যেকটাই এক হয়ে একজন হয়ে গেল,
একজন হয়ে গেল,
হয়ে আসতে করে একটা পিঠের ছালার ব্যাগ নিয়ে বের হয়ে গেল। সো আমরা কিন্তু জানি না কেউ কোথায় আছে। হ্যাঁ, সো হইতে পারে একটা মানে মানুষের মতো চলাফেরা করতেছে, হতে পারে। আমরা যেমন অনেক আগে ছোট কালে ঘটনা শুনতাম, এইসব কাহিনী এখনো অনেক পাই মানুষের কাছ থেকে আসে, মেইলে আসে, এসে কিন্তু বলি না কারণ এটা অনেক চর্চিত।
জি,
অনেক মাদ্রাসায় অমুক একটা ছাত্র ছিল, পরে দেখা গেল যে
এলাকাতেও এরকম ঘটনা আছে অনেক।
আমার এলাকাতে যে মাদ্রাসা একটা আছে ওখানে তো প্রতিদিনই ঘটনা ঘটে। আমার এক আত্মীয়র বাসা খুব কাছে, সে প্রায় ডাক্তার চিৎকার শুনে, ভূত 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 কোথা থেকে শুনে, মাদ্রাসা ছেলে মেয়েরা চিৎকার করতেছে, তো পরে মানুষের কাছ থেকে শুনছে যে ওখানে জিন্দা আসে ডিস্টার্ব করে। তো এইটা মানে এত বেশি শোনা কাহিনী হয়ে যায়, আমরা আচ্ছা এটাকে আর শেয়ার নাই করি,
এটা শুনলে মানুষ বলবে যে আমরা শুনেছি। কিন্তু যেটা একই ঘটনা যখন অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে, তখন সেইটা আসলে সেই সন্দেহের কোনো
অবকাশ নেই। এই যে এই ধরনের কাহিনী, মাদ্রাসায় ছাত্র হিসাবে আসা, ইউনিভার্সিটিতে ছাত্র হিসাবে আসা, আসলে আপনার নিজের বাড়ি রাজশাহী, সেখানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে এই কাহিনীটা কিন্তু খুবই কমন। ইউনিভার্সিটি অনেকে বলেছে যে ছাত্র লাইট নিভাই দিয়েছে হাত বড় করে এবং পরবর্তীতে তাকে দেখা যায়নি, এই ধরনের ঘটনা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক শুনছে অনেক মানুষের মুখে। তারপর অনেকের কাছে শুনছি এরকম যে সকালবেলায় ডাক দিয়ে নিয়ে গেছে জমিতে চাষ করার জন্য, হ্যাঁ, বা মাটি কাটার জন্য, পরে যে রাকেশ তার সাথে কুস্তি হচ্ছে,
একদম রেগুলার ঘটনা শুনে
এমন শুনছি। মানে এই যে কুস্তির ঘটনাটা আমি একদম আমার নানা বাড়ির মানুষের কাছ থেকেও শুনছি এবং তাদের ব্লাড লাইনের মধ্যে বলছে। সো কিন্তু পরবর্তীতে আরো মানুষের কাছে শোনার পর আমি একটু কনফিউজ হয়ে গেছি, কারণ ওইটা এক অঞ্চল, এটা আরেক অঞ্চল, মানে বিভিন্ন অঞ্চল থেকে। সো এগুলো নিশ্চয়ই ঘটে রাসেল ভাই, না ঘটলে তো মানুষ
হয় না। যে একটা ঘটনা আমি কলকাতা থেকে পাচ্ছি, ঠিক একই ঘটনা ঢাকায় একজন বসে লিখছেন, একই রকমের ঘটনা,
একই রকমের ঘটনা,
শুধুমাত্র প্রেক্ষাপট ভিন্ন, মানুষগুলো আলাদা,
মানুষগুলো আলাদা। এই জিনিসগুলো কিন্তু খুবই মানে আজব। তেমনকি এইসবের প্রকার ভেদ ওই যে আপনি ইংলিশ বইগুলোতে, ইংলিশ সাহিত্যে, ইংলিশ হরর বইতে দেখবেন যে লেখা থাকে যে হেডলেস হর্সম্যান। এটা আমি আগে বলছি, হেডলেস হর্সম্যান বাংলাদেশে আছে, বাংলাদেশে বাংলায় বলে কন্ধ কাটা। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু কমন।
এটা নিয়ে খুব চমৎকার ব্যাখ্যা আছে, মানে ব্যাখ্যাটা হচ্ছে মানে একজন আমার খুব পরিচিত একজন, মানে আমার খুব বন্ধুর মতো এবং বড় ভাই, তিনি একটা কথা বলেছিলেন, সেটা একটু মানে হাস্যকর হবে, তারপর আমি একটু বলছি। উনি বলেন যে আসলে আমরা সামহাও হয়তো অন্য জগতের সাথে কানেক্টেড হয়ে যাই। তো যেরকম হয় না যে অন্য জগতের কোন একটা এন্টিটি আমরা দেখছি বা কিছুটা আমরা দেখছি, সেটা হয়তো ফুললি ডাউনলোডেড হতে পারে না, তাই
আজ অর্থের অবস্থায় তখন থেকে অবস্থায় বাদ করে যাচ্ছি
সেটাই।
মানুষ
দেখে সেটাই। তো যাই হোক, এরকম ঘটনা নিয়ে এবং আলোচনা আরো বাবুভাইয়ের সাথে থাকবে আমাদের আরো একবার। সুতরাং আপনার সবাই সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন ফর ইওর ফুড থেকে এফএম এন্ড ডু ফুড থেকে
এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
অতিথিরা এবং আপনারা সবাইকে আরো একবার বলি যে বিশ্বাস করা বা না করাটা কি আপনাদের ব্যাপার। আপনারা আপনাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যদি আমাদেরকে লিখতে চান আপনার ঘটনা, তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে foodfm@radiofoodfm.fm, which is bhwtfm@radiofoodfm.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করতে পারেন আমাদের সাথে বা লিখেও পাঠাতে পারেন আপনার ঘটনাটি। আমাদের স্টুডিওতে আরও একজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন, আমরা চলে যাব সরাসরি তার কাছে। প্রথমে জানতে চাইব আপনার নাম, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনাটি আমরা শুনে আসব। চলুন আপনার সাথে কথা বলে দিতে।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি এসেছি মিরপুর ডিউচিস থেকে। আমি মোহাম্মদ কামরুজ্জামান তুষার। আমি একটা প্রাইভেট হসপিটালে কর্মরত আছি।
আচ্ছা, এবং আপনি প্রাইভেট হসপিটালে কর্মরত আছেন এবং আপনার ঘটনাটাও খুব আজুভাবে অ্যাম্বুলেন্স
নিয়ে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটি হচ্ছে 2017 সালের 1st অক্টোবর। সেদিন ছিল আমার মামার বিয়ে। তো আমি বলে দিচ্ছি, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা। ঘটনাটা ঘটেছে আসলে কুমিল্লার দাউদকান্দিতে। তো আমরা তিন কলিগ মিলে সকালে রওনা হই দাউদকান্দির উদ্দেশ্যে। আমরা খুব ভালোভাবে দুটি বাইকে করি, তিনজন জার্নি করে খুব সুন্দরভাবে পৌঁছাই। সারাদিন বিয়ের প্রোগ্রাম শেষ করি, শেষ করে আমরা সন্ধ্যা হয় এরকম একটা অবস্থা, আমরা আবার রওনা করি ঢাকার উদ্দেশ্যে। এখানে আমি একটু বলে নিচ্ছি, আমরা আসলে যে রোডটা ইউজ করেছি সেটা হচ্ছে আমাদের দুইটা ওয়াই আছে, কাঁচপুর সায়দাবাদ হয়ে যেটা যায়, আরেকটা হচ্ছে 300 ফিট দিয়ে ভুলতা দিয়ে যে কাঞ্চন ব্রিজ দিয়ে যায়। এটা আমাদের জন্য একটা ইজি, প্রাইভেট কার বা মোটরসাইকেলে করে যাওয়ার জন্য আমরা এই পথটা দিয়ে যাওয়া আসা করি নর্মালি প্রাইভেটে গেলে আর কি। তো ঘটনাটা ঘটে রাসেল ভাই, আমরা যখন সন্ধ্যার পরপর রওনা হই, আমরা তিনজন কলিগ ছিলাম, আমি আমার দুই কলিগ সাথে, দুটো বাইক ছিল আমাদের সাথে। তো আমাদের যে স্টেশনটা, স্টেশন থেকে দাউদকান্দি টোল প্লাজা, টোল প্লাজার ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তো 12 কিলোমিটার আমরা খুব ভালোভাবে আসি, খুব একই গতিতে দুটো বাইক। আমি ছিলাম একজনের পিছনে বসা আর সামনে যে ছিল সে ছিল সিঙ্গেল। তো খুব ভালোভাবে আসি দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত। আমরা টোল দিই, টোল পার দিয়ে আমরা পার হই, ব্রিজে উঠবো বসে অবস্থা। তো যে সিঙ্গেল ছিল সে হচ্ছে আমাদের সামনে, আর আমার সামনে একজন ড্রাইভ করছে, আমি পিছনে বসা। হঠাৎ আমাদের পিছনে একটা অ্যাম্বুলেন্স টোল দিয়ে মানে জোরে হর্ন বাজিয়ে সাইলেন্সারটা বাজিয়ে জোরে জোরে আসতেছে। নর্মালি যেভাবে আসে খুব জরুরি বা আইসিইউ অ্যাম্বুলেন্স যেগুলো ওই টাইপের, যে জোরে হর্ন দিয়ে খুব ইয়ে হলে, ইমার্জেন্সি হলে যে কাজটা করে সেভাবে আসছে। তো আমি তাকিয়ে আছি অ্যাম্বুলেন্সটার দিকে, খুব জোরে আওয়াজ দিচ্ছে বাট আমাদেরকে ক্রস করছে না অ্যাম্বুলেন্সটা। তো আমি চিন্তা করছি এত জোরে মানে সাইলেন্সার বাজাচ্ছে, এত ইমার্জেন্সি, আমরা আমাদের বাইকের গতি কমাই দিচ্ছি। আমি বললাম যে একটু স্লো যান, অ্যাম্বুলেন্সটা চলে যান। তো অ্যাম্বুলেন্সটা যাচ্ছে না। আমি বলছি এটা কেমন অ্যাম্বুলেন্স, এত জোরে জোরে সাইলেন্সার দিচ্ছে আর আমাদের গতি কমিয়ে দিলাম 30-40 মতো, আর অ্যাম্বুলেন্সটা যাচ্ছে না কেন? তো ওকে বললাম যে আসতে যান, ও অ্যাম্বুলেন্সটা যাক। পরে দেখলাম যে অ্যাম্বুলেন্সটা আমাদেরকে ক্রস করছে। ক্রস করার সময় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে অ্যাম্বুলেন্সের যে একটা গ্লাস থাকে মিডিলের দিকে, পিছনে গ্লাসগুলো কালো, উইন্ডোটা খোলা, সেখানে একটা লোক, সে আমার দিকে তাকিয়ে আছে।
আচ্ছা,
তো আমি নর্মালি নিয়েছি যে তাকিয়ে আছে, আমাদের কিছু ক্রস করলো, তা আমরা যাচ্ছি আমাদের মতো। এর মধ্যে রাসেল ভাই আমাদের, আমাকে যে নিয়ে ড্রাইভ করতেছিল সে বলতেছিল যে আমি একটু আনইজি লাগতেছে বাইকটা চালাতে, এতক্ষণ তো ভালো লাগছিল, একটু আনইজি লাগতেছে। আমি বলছিলাম একটু জোরে চালান, অ্যাম্বুলেন্সটা এখন চলে গেছে, আর একটু জোরে চালান। আমাদের যে সামনে যে ইয়ে আছে সে খুব দ্রুত যাচ্ছে, 60-70 গতিতে যাচ্ছে। তো সে কি করলো, আর যেতে পারছে না, এই গতিতে যাচ্ছে 35-40। আমি তাকে পুশ করতেছি যে তাড়াতাড়ি যান, আমাদের ঢাকায় পৌঁছাতে হবে, অনেক রাত হয়ে যাবে। তো সে কোনোভাবেই পারছে না, তার কেমন জানি একটু মানে আসার সময় নর্মালি সে যেমন 80-100 চালিয়ে আসছে, ওরকম স্পিডটা তার মধ্যে আর নাই, সেই স্পিডটা একদমই কমে গেছে। তো আমি আর হাইওয়েতে একটা প্রবলেম হচ্ছে, গাড়ির গতির সাথে মিলিয়ে চলতে হয়, গাড়ির গতির সাথে না মিলে চললে পিছন থেকে হর্ন বারবার হর্ন দিতে থাকে, ডিস্টার্ব করে। তো তারপর আমরা চালাচ্ছি আমাদের গতিতেই, সেই অ্যাম্বুলেন্সটা আবার স্লো হয়ে আমাদের পিছনে চলে আসলো।
আচ্ছা,
তো আবার বললাম যে এত জরুরি অ্যাম্বুলেন্স, এত জোরে সাইলেন্সার দিচ্ছে, এটা এত স্লো যাচ্ছে কেন? আবার আমরা ক্রস করার সময় দেখছি সেই লোকটা, মানে বারবার সেই লোকটা আমার চোখেই পড়ছে, আমি পিছনে বসা, তো আবার সেই লোকটা, তো আবার জোরে জোরে পিছন থেকে সেই সাইলেন্সার বাজাচ্ছে, সাইলেন্সার বাজাচ্ছে, এভাবে চলতে থাকে তার সাথে। এর মধ্যে যে আমার সামনে যে ড্রাইভ করছে সে খুব নার্ভাস হয়ে যায়, সে এভাবে চালাতে থাকতেছে। তো আমি যেটা ধারণা করতেছিলাম যে এত জোরে জোরে আসতেছে, ঘটনাটা কি কি হইতে পারে, তারা যাচ্ছে না কেন? তা আমি কয়েকবার মানে হাতে ইশারা করে তাকে সিগন্যালও দিলাম যে আপনি যান, আমরা স্লো যাচ্ছি, আপনি যান। বাট না, তার যে গতি নর্মালি সেভাবেই চলছে। তো আমার মধ্যে একটা মানে ভয় কাজ করছে, এটা কিভাবে সম্ভব যে এত দ্রুত গতির অ্যাম্বুলেন্সটা বারবার আমাদেরকে পিছনে পড়তেছে, আবার সামনে যাচ্ছে, এরকম করে না মানে একটা মানে খেলার মতো, একবার আমরা যাচ্ছি, একবার
আপনাকে ক্রস করে যাওয়ার পরে আবার পেছনে,
আবার পেছনে
পড়ছে ব্যাপার আসলে।
এবং যে তাকিয়ে আছে সে আমার দিকে তাকিয়ে আছে, আমার মধ্যে একটা ভালো ভয় কাজ করতেছে যে ঘটনাটা কেমন। তাছাড়া যে ড্রাইভ করতে সে খুব নার্ভাস হয়ে গেছে, ওই দিক দিয়ে সামনে যে আছে সে আমাদের উপর খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ তার গতির সাথে আমরা কোনোভাবে মিলাতে পারতেছি না। সে কোনো একটা জায়গায় থামতেছে 60-70 গতিতে, আবার যখন আমরা তাকে ছুই তারপর আবার সে চালায় নর্মালি, সে আগে চলে যাচ্ছে, বাট কোনোভাবেই আমরা একসাথে এক রথে আমরা যেতে পারছি না। তো আমি মানে মনে মনে একটা টার্গেট করি যে আমরা তো মদনপুর যখন যাব তখন তো রাইট টার্ন নিব আমরা, তো তখন হয়তো এটা তো নর্মালি ওই দিক থেকে যে প্যাশেন্ট গুলো আসে সেগুলো নর্মালি ঢাকা মেডিকেল অথবা পিজি ওই দিকটাতে যায়, নর্মালি 300 ফিটে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। তো ভাবলাম যে আমরা হয়তো বেঁচে যাবো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবে যে অ্যাম্বুলেন্সটা ওইদিকে চলে যাবে। তো আমাদের সামনে যে ছিল সে রাইডটা নিয়ে সামনে অপেক্ষা করতেছে, আমরাও গেলাম, যাওয়ার পর দাঁড়ালাম একসাথে, দাঁড়ায় দেখি যে অ্যাম্বুলেন্সটা ঠিক রাইট টার্নই করলো, রাইট টার্নটা করলে সে আমাদেরকে খুব স্পিডে ক্রস করে গেল। আমি তখন খুব বেশি অবাক হয়ে গেলাম, এইদিকে এটা কিসের জন্য আসলো, এটা তো ওইদিকে যাওয়ার কথা, সোজা যাওয়ার কথা, কেন রাইট টার্নে আসলো, এটা আমাদেরকে ফলো করছে এরকম কিছু? তো এর মধ্যে ওই আমাকে যে নিয়ে ড্রাইভ করতেছিল সে খুব নার্ভাস ফিল করতেছে, সে বলতেছে আমি কেন জানি বাইকটা আনতে পারতেছি না। তো আমাদের সামনে যে ছিল সে বললো যে বাইকে প্রবলেম নাকি ডবল ওঠাতে প্রবলেম? তো সে বললো ঠিক আছে আমার বাইকটা একটু ভালো, আমার বাইকটা তুমি নাও, আর যে ডবল আছে আমি ডবলকে তার আমার পিছনে নিচ্ছি, তুমি সিঙ্গেল আসো এবং ভালো বাইকে আসো। তো আমরা ওরকম ভাবে কাজ করলাম, কিন্তু চেঞ্জ করলাম সবকিছু ঠিকই, বাট সবকিছু আগের মতো, সেই সে স্লো ভাবে আসতেছে, সে আগের মতোই করতেছে। তো আমি পিছনে, আমি এর মধ্যে ওই ঘটনাটা যে সামনে ছিল তার সাথে শেয়ার করতে শুরু করলাম যে তোলপাড়া থেকে শুরু করে এই অ্যাম্বুলেন্সটা আমাদেরকে ফলো করতেছে, একবার আসছে যাচ্ছে, আমরা এটা মানেই বুঝতেছিলাম, এবং একটা লোক উইন্ডো দিয়ে তাকিয়ে আছে বারবার আমার দিকে। তো আমার খুব ভয় লাগতেছে বিষয়টা, আর ধরো এই যে ছিল ড্রাইভে সে খুব নার্ভাস হয়ে গেছে, মানে সে বলতেছে আজকে আমার কেমন জানি লাগতেছে, আমার মনে হচ্ছে না আমি ঢাকা পর্যন্ত যেতে পারবো।
আচ্ছা,
তো এটা বলার পরপরই সাই করে আবার অ্যাম্বুলেন্সটা আমাদের পাশ দিয়ে গেল। আমি বললাম যে এই যে এই অ্যাম্বুলেন্সটাই, এই অ্যাম্বুলেন্সটা নিয়ে এতক্ষণ আমাদের সাথে এরকম হচ্ছে। তো তারপর পিছনে ফিরে তাকালাম, দেখলাম যে ও পিছনে পড়ে যাচ্ছে, পিছনে দেখলাম যে ওর আর কোনো চিহ্ন নেই, ওকে দেখতেছি না আমরা, যে সিঙ্গেল ছিল। তো আমরা বাইক ঘুরালাম, ঘুরে গেলাম, যে দেখলাম যে ও পড়ে আছে একটা গর্তের মধ্যে, পুরো বাইক সহ একটা গর্তের মধ্যে পড়ে আছে, গর্তে একটু বৃষ্টির পানি ছিল, ধোঁয়া উঠতেছে মোটরসাইকেলের ইয়ে থেকে, ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতেছে প্রচন্ড, সে প্রচন্ড ব্যথা পায়, বাইকের নিচে পড়ে আছে। আর যে একটা কাভার ভ্যান ছিল তার পিছনে, হেডলাইট দুটো উঁচা করে খুব হার্ড ব্রেক করে দাঁড়িয়ে আছে, মানে আর অল্পর জন্য সে বেঁচে গেছে, তাকে চাপা দেয়নি কাভার ভ্যানটা এরকম। তো আমরা যাওয়ার পর তো আমরা অবাক দেখি এটা যেটা কি সব কিভাবে হইলো, তাকে জিজ্ঞাসা করতেছি, সে বলতে পারতাম যে কি কিভাবে পড়লো, কেন পড়লো,
কিছুই বলতে
পারতাম না, বাট সে
মানে দুর্ঘটনাটা কিভাবে হলো এটাই তার কোনো
আইডিয়া নেই।
আচ্ছা,
তো আমরা কাভার ভ্যানওয়ালাকে বুঝতে পারছি না, কারণ সে হার্ট ব্রেক করার কারণে সে বেঁচে গেছে,
তিনি বরং বাঁচিয়ে দিয়েছেন,
ভালো বলতেছে যে সে হার্ট ব্রেক করেছে। তো সেখানে আমরা 10-15 মিনিট অপেক্ষা করলাম, এখন যে অ্যাক্সিডেন্ট করলো সে কোনোভাবে আর বাইক চালাতে পারবে না, তার পায়ে ইঞ্জুরি হয়েছে। তো এখন আমরা প্ল্যান করলাম যে আমি যে এটাতে ডবল ছিলাম, যে ইঞ্জুর্ড হয়েছে সে সাথে উঠে যাবে, আর ওই বাইকটা আমি চালাবো। তো অনুভব করছি এখন হচ্ছে ওরা ভালোভাবে আগের মতো যাচ্ছে, বাট এবার আমার সাথে এবার আবার দেখি যে ওই অ্যাম্বুলেন্সটা আবার আমার পিছিয়ে পড়ে গেছে, তারা স্পিডে যাচ্ছে, তো আবার সেই ঘটনা, সেই অ্যাম্বুলেন্সটা আবার আমার সাথে। আমি তো এখন সিঙ্গেল, তখন তো দুজন ছিলাম, আমার মধ্যে একটু ভয় কম ছিল, এখন ভয়ের পরিমাণটা বেড়ে গেছে যে আবার অ্যাম্বুলেন্সটা যাচ্ছে এবং ওই লোকটা ঠিক একইভাবে আমার দিকে তাকিয়ে আছে। তো আমি মানে ভীষণ ভয় পাইতেছি যে আমি কি এভাবে যাইতে পারবো ঢাকা পর্যন্ত, নাকি ওনারা ওনাদেরকে আমি ধরতে পারবো, ওনারা কোথায় আছে। আর আমার ফোনেও চান্স ছিল না যে তাদেরকে একটা ফোন করে আমি বলবো যে এই গন্তব্যে আমি আছি। তো এভাবে করতে করতে ভুলতা যে চার কোনার যে মাথাটা আছে, চার রাস্তা একটা ফ্লাইওভার হচ্ছে, ওই পর্যন্ত আমরা আসি। আসার পর বারো চাকার একটা বড় গাড়ি আছে, আমি কিভাবে যেন ওটার মাঝ পর্যন্ত ঢুকে গেলাম।
আচ্ছা,
মানে বড় একটা দুর্ঘটনা ঘটতো, আল্লাহ বাঁচাইছে আমাকে। পরে কয়েকজন লোক দেখলো, দেখার পর আর ওইটাও একটা সিগন্যাল ছিল, সিগন্যাল থাকার কারণে উনিও হার্ট ব্রেক করে ওখানে গাড়িটা আটকিয়ে রাখে। কয়েকজন আমাকে টেনে বের করলো বাইকটাতে, বাইকটাতে একটু ক্ষতি হয়েছে, ব্রেকটা একটু বাঁকা হয়ে গেছিল। তো এই বাঁকা ব্রেক নিয়ে আমি সামনের দিকে আগাইতেছি, তো একটু পর যাচ্ছি, এটা ক্রস করলাম, ক্রস করে দেখি যে আবার সেই অ্যাম্বুলেন্স,
আবার
সেই ঘটনা, আবার মানে এরকম হচ্ছেই, মানে সেই শুরুতে যেটা হয়েছে এখন পর্যন্ত সেটা হচ্ছে। আর ভয়টা আমার বাড়তেছে, আমি কি করবো, মনে হচ্ছে বাড়ি কিছু হচ্ছে আমার সাথে। সেটা তারপর একটু পর আমি গেলাম, যাওয়ার পরে আমি ওই অ্যাম্বুলেন্সটা আবার আমাকে খুব দ্রুত ক্রস করে গেল, আবার সেই লোক, আবার সেই চেহারা,
এবং আপনাদেরকে আবারও তাকালো,
আবারও তাকালো।
আচ্ছা,
তো ওই দিকটা একটা গ্রাম অঞ্চল টাইপের, তো মানে কিছু কাভার্ড ভ্যান ছাড়া লোকাল বাসও দেখা যাচ্ছে না,
মানে প্রাইভেট কারটার খুব কম, মানুষজন হাঁটাচলা খুব কম,
নরমালি মালামাল ক্যারি করা হয় ওটা। তো তারপর কি হলো, তারপর অ্যাম্বুলেন্সটা খুব দ্রুত চলে গেল, আমি ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পর অ্যাম্বুলেন্সটাকে আর দেখলাম না কিছুক্ষণ, এরপর দেখলাম একটা প্রাইভেট কার, প্রিমিয়ার টাইপের, প্রিমিয়ার টাইপের প্রাইভেট কার। সেটা হচ্ছে নরমালি দুই পাশে যে গ্লাস থাকে, লুকিং গ্লাস, লুকিং গ্লাস লাল কাপড় পাতা, কোন ড্যাকবডি ক্যারি করলে যে পিক আপে বা গাড়িতে করে আর কি, যে একটা রেড সিগন্যাল দিয়ে যাচ্ছে ওরা, দুই পাশে কাপড় বাঁধা। আসল ভাই ওইটা হচ্ছে মানে ওই গাড়িটা আবার একটা দ্রুত দেখলাম আমাকে গেল, কিন্তু সেই লোকটাই সেই গাড়ির সামনে বসা, যেই লোকটা ছিল অ্যাম্বুলেন্স
ড্রাইভ করছিল
না, সে ড্রাইভারের পাশে সিটে বসে আছে, এবং সেই গাড়িটার গ্লাসগুলো সবগুলোই কালো,
মুহূর্তের
মধ্যে আমি চিনতে পারলাম যে সেই লোকটি অ্যাম্বুলেন্সে যে ছিল একই লোক। আমি তো আসলে আরো বেশি ঘাবড়ে গেলাম যে মনে হয় সম্ভব না আমার পক্ষে যাওয়া। আমি তখন বাইকটা থামিয়ে রাখলাম, যে আমার উপযুক্ত টাইম হচ্ছে এখন থামিয়ে রাখা, আমার আর কোনো উপায় নেই, আমি যেতে পারছি না। বাইকটা থামিয়ে রাখি, এখন আমি কাউকেই পাচ্ছি না এখানে যে আমাকে কেউ একটু হেল্প করবে, রাত্রি হয়ে যাচ্ছে, শুধু একটু কয়েকটা কাভার ভ্যান দেখতেছি। আর একটা মানে একটা কাজ করতেছিল, চিন্তায়ের ভয়, ওই রাস্তাটা বেশি ভালো না, খুব ভয় কাজ করতেছিল। পরবর্তীতে আমি কয়েকজন লোককে পাই, পাওয়ার পরে তাদের ফোন নাম্বার দিয়ে আমাদের সামনে যারা ছিল তাদেরকে কল
ইনফর্ম করেন,
ইনফর্ম করি যে এই পজিশনে আসি, ওরা আসলে আমাকে এবার হেল্প করলো, হেল্প করে আবার সে আগের মতোই আমরা যাচ্ছি। তো যাওয়ার পরে আমি তো খুব ভয়ে যাচ্ছি, তো ওরা অনেকটা আমার সাথে সাথে যাচ্ছিল, কিন্তু আমি যেই গতিতে যাচ্ছি আসলে ওরা কোনোভাবে ওটা পারতেছে না। আর এরপরই 300 ফিটের কাছাকাছি চলে আসছি, একটা যানজট লাগছে, ওখানে ওদেরকে আমি এবার হারাই ফেলি, পাই না। তো ওরা কাঞ্চন ব্রিজটা ক্রস করে, ওরা কাঞ্চন ব্রিজের ওই পার থাকে, আর আমিও এর মধ্যে আর ওই গাড়িটাকে আমি দেখি না,
আর পান না,
না
ওই অ্যাম্বুলেন্সটাকেও না,
অ্যাম্বুলেন্সটাকে আর পাইনি, গাড়িটাকে আর আমি দেখি না, যানজটে অনেক গাড়ি দেখি, বাট ওই গাড়িটাকে আমি দেখি না। অপেক্ষা করছি একসাথে, তিনজন গেলাম। যাওয়ার পরে আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না, না থাকার কারণে ওই বাইকের যে পিছনে ইনজোর্ড ছিল সে বলল যে ও পিছনে বসবে, যদি পুলিশ ধরে বা সার্জেন্ট ধরে ওর লাইসেন্সটা শুরু করবে। আমি আমি ড্রাইভিং আছি, আমি চালাচ্ছি ও পিছনে। তো আমরা দুজনে এখন আবার উনি আবার চলে যাচ্ছে, আমরা 300 ফিট দিয়ে যাচ্ছি, ওরা উনি খুব গতি দিয়ে যাচ্ছে, আমরা নর্মালি অ্যাজ ইউজুয়াল 30-35 যাচ্ছি, মনের মধ্যে খুব ভয় কাজ করতেছে, সেও ইনজোর্ড আর আমিও খুব ভয় নিয়ে যাচ্ছি। তো এর মধ্যে আবার আবার সেই গাড়িটাকে দেখলাম, ভাই এটাই লাস্ট টাইম ছিল গাড়িটাকে দেখা, গাড়িটা আবার চলে গেল, আবার খুব আমার দিকে সেইভাবে তাকায় ছিল। তো আমি আর ওই তাকে বললাম যে অ্যাম্বুলেন্সটা দেখার পরে, এরপরে সেই গাড়িটা সে দেখেনি, শুধু আমার সাথে হয়েছে। তো আমি আর তাকে বিস্তারিত ব্যাখ্যা করতে পারতেছি না যে কি ঘটতেছে এটা। আমি তাকে বললাম যে দোয়া পড়েন, মনে হয় বাজে কিছু হচ্ছে আমাদের সাথে, দোয়া পড়েন আমরা যাতে ঠিক মতো পৌঁছাতে পারি। তো খুব আস্তে আস্তে আমরা আসলাম, আসার পরে কুড়িল পর্যন্ত আমরা আসলাম, এর মধ্যে গাড়িটাকে আমরা দেখিনি। কুড়িলে আসার পর একটু পরেই আমরা বাইক নিয়ে পড়ে যাই, পড়ে যাই, এবং পিছনে একটা প্রাইভেট কার ছিল, সেও খুব স্পিডে ছিল, বাট আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, সে খুব হার্ট ব্রেক করার কারণে আমরা দুজনে ছিটকে পড়ি দুই জায়গায়।
আচ্ছা,
তো খুব ভালোই আহত হই আমরা। আহত হওয়ার পরে তারপর আমরা সামনে কিছুদের সাথে যোগাযোগ করে আমরা কোন রকমে রাসেল ভাই বাসায় যাই এবং মানে আল্লাহর কাছে শুক্রিয়া করি যে আজকে মানে কি হতে চলছিল আমাদের সাথে, আসলে আমরা জানতাম না, আমাদের বাবা মায়ের দোয়া ছিল, আল্লাহর রহমত ছিল, এই জন্য হয়তো আমরা আজকে বেঁচে আসছি। আমার ওই কলিগটা অসুস্থ ছিল কয়েকদিন, আর রাসেল ভাই আমার যে ইঞ্জুরি ছিল পায়ে পড়ে যাওয়ার পরে, নর্মালি আমি তো হসপিটালে জব করি, আমি যেটা জানি আর কি, সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে রিমুভ হয়ে যায় বা শুকিয়ে যায়,
হিল করার কথা,
হিল করার কথা, কিন্তু বাট আমার এক মাস পর্যন্ত হয়ে গেছিল রাসেল ভাই এই ইঞ্জুরিটা ভালো হয়নি, এবং আমি এত সুন্দর করে আমাদের এক্সপার্ট সিস্টারদের যে ড্রেসিং করাতাম বাট এটা ভালো হয়নি, অনেক সময় লাগছিল। নর্মালি ডায়াবেটিক পেশেন্ট ধরে এত সময় লাগে না, বাট আমার হিল করতে এটা অনেক সময় লাগছিল। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। এবং এই ঘটনাটি খুবই অদ্ভুত ধরনের একটা ঘটনা, যে সেই অ্যাম্বুলেন্সের রহস্য উনি আজ পর্যন্ত জানেন না যে সেটা কী ছিল, এবং সেই যে একটা সেডান গাড়ি যে গাড়িটা তার তাকে ক্রস করে চলেছে, যার সামনে লাল রঙের কাপড় বাঁধা ছিল, সে দুটো গ্লাসে দুটো লাল রঙের কাপড় বাঁধা ছিল, সেটাও তিনি এখনও উদ্ধার করতে পারেননি যে সেই গাড়ির রহস্য কী ছিল। কিন্তু সেই দিন তাদের দুইবার ঘটনার দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এবং তারা ইঞ্জুর হন, এবং আল্লাহর রহমতরা বেঁচে ফিরে আসেন ঠিক, কিন্তু সেই ঘটনাটি এখনও তাদের স্মৃতিতে জল জল করে চলছে বা উজ্জ্বল হয়ে আছে। যাই হোক, আমরা দুটো জিনিস একটু মেনশন করতে চাই। একটা হচ্ছে আমাদের পুলিশ ভাইদের, যারা রাজ্যে ভোটের ফল শোনেন, তাদের কাছ থেকে আমরা খুব চমৎকার চমৎকার ঘটনা পেতাম, যে ঘটনাগুলো আপাতত বন্ধ আছে। আমার কাছে মনে হয় যে রাস্তাঘাটে বিভিন্ন সময় তাদের যখন যে থাকতে হয়, বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তাদের হয় এবং বিভিন্ন জায়গা থেকে তারা সে সমস্ত এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, এবং তারা তাদের কাছে অদ্ভুত সব ঘটনা তারা যদি নিজেদের জীবনে নাও ঘটে, আপনারা হয়তো সেটা বিষয়গুলো তার কাছ থেকে জানতে পারেন। কেউ যখন আপনাদের কোনো ঘটনা এক্সপ্লেইন করে, হয়তো অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আপনারা জানতে পারেন, যদি আপনাদের সুযোগ থাকে সেগুলো শেয়ার করার, যদি এরকম কোনো বাধা না থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমি ঠিক জানি না, তারপরেও আমাদের এর আগে যারা শেয়ার করেছেন অনেকেই আছেন যারা যাদের কাছে চমৎকার চমৎকার ঘটনা আছে। এবং আমি কেন বলছি এটা, সেটা হচ্ছে যে আপনারা এমনিতেই ভয় কম পান, আপনারা যে ঘটনাগুলো পাঠাবেন সেই ঘটনাগুলো মানে আরো বেশি ভয়ঙ্কর হবে আমাদের কাছে, সেটা খুবই স্বাভাবিক।
বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার।
ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:59, আমি রাস্তারাজির সাথে, এবং এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম যে আপনাদের কিছু আমি এখন যেটা করবো সেটা হচ্ছে চলে যাবো বাবু ভাইয়ের কাছে, এবং তার কাছ থেকে একটা চমৎকার ঘটনা আমরা এই মুহূর্তে শুনে আসবো। আশা করছি গতবারের মতো গতবারের ঘটনায় প্রচুর প্রশংসা করেছেন আপনারা, লিখছেন বাবু ভাইয়ের ঘটনা সম্পর্কে, এবং সেই এই ঘটনাটা আশা করছি আপনাদের ভালো লাগবে। বাবু ভাই ওয়েলকাম ব্যাক।
থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আপনার আমি শুনেছি হচ্ছে গিয়ে সুমিতের কাছে।
জি
তো সুমিত, এটা হচ্ছে আপনার ঢাকার বাইরের একটা কাহিনী,
যেটা
যথারীতি আপনার একটা আসলে ট্রাভেলিং এর উপরই। তো জিনিসটা মানে আমার কাছে বেশ অবাক লাগলো কোইন্সিডেন্টলি, যে আগে যিনি বললেন ওনারও ছিল হচ্ছে
ট্রাভেলিং
এর, আমার প্রথম কাহিনীটা কাইন্ড অফ লাইক দ্যাট ছিল।
হ্যাঁ,
এটাও সেরকম আসলে সিলেক্ট করার সময় তো করা হয়েছে করার আর কি। যাই হোক, সুমিতের এই কাহিনীটা হচ্ছে যে বাংলাদেশের খুব বিখ্যাত একটা রাস্তার কথা, কিন্তু আমি আসলে ওই রাউটটা উল্লেখ করবো না, কারণ ওইখানে রেস্টিং রেস্টুরেন্ট ওই একটাই পড়ে বেশ বড়। এখন আমি যদি ওটা নাম বলি অনেকে
সবাই চিনে ফেলবে।
হ্যাঁ, যাই হোক, তো সুমিত যাচ্ছিল তাদের বাড়িতে, এবং যথারীতি সে আপনার তার বাসটা ছিল রাতে, এবং ঠিক ধরেন ঢাকা থেকে যখন যাচ্ছে যেতে যেতে একটা সময় যখন পৌঁছায় তখন অলরেডি রাত হয়ে গেছে, লাইক 12:00-1:00 এরকম ভোরের দিকে তার ডেস্টিনেশনে পৌঁছানোর কথা আর কি। তো ও যেখানে যাচ্ছিল সেখানে রাসেল ভাই এমন একটা জায়গায় রেজিস্ট্রেশনটা যে আপনার এরপরে রেজিস্ট্রেশনের পরের জায়গাটা হচ্ছে প্রান্তর।
আচ্ছা,
এটা কোন একটা সময় বিলের মতো হয়ে যায় বৃষ্টির সময়, আর যখন নাকি মানে দুই পাশে পানি রাস্তার পাশে চলে আসে, আর শুষ্ক সময় শুষ্ক থাকে, ধুধু প্রান্তর থাকে, এবং অ্যাকচুয়ালি কিন্তু এরপর আর রেজিস্ট্রেশন নেই, দীর্ঘ সময় ওই রাস্তাতেই চলতে হবে গাড়িটা এরকম একটা জায়গায়, এবং ওই রাস্তা দিয়ে অনেক দূর চলার পর দুই পাশে একটু বনের মতো জঙ্গলের মতো পড়ে এরকম। সো এবং রাস্তা ভাই আপনি নিজেও ট্রাভেল করছেন অনেক রাস্তা, এটুক বলে রাখলাম আর কি।
আচ্ছা,
যাই হোক, ও যখন ওখানে পৌঁছায় তখন রাতের বেলা, রাসেল ভাই রাতের বেলা ওই রেজিস্ট্রেশনে পৌঁছায়, বেশ ওই রেস্টুরেন্টটা বেশ বড় লাক্সারিয়াস, একতলা দুইতলা তিনতলা এরকম, এবং উপরের দিকে একটু পরিচ্ছন্ন জায়গা, নিচের দিকে তো এভারেজ। তো উঠে যায় সুমিত, ওখানে ওদের গাড়িতে করে যাচ্ছিল, গাড়ি পার্ক করে উপরে উঠে উঠে যায় ওই যে লাউঞ্জ যেখানে ওখানে বসে। বসে দেখে লাউঞ্জ ফাঁকা, রাতের বেলা খুব একটা বাসও থামে না, যেহেতু তার প্রাইভেট কারে ট্রাভেল করা হচ্ছে, অন্য কোনো বাসেরও স্ক্যাজুয়াল নাই।
আচ্ছা,
যখন অনেকগুলো বাস থামে তখন ধরেন ডিফারেন্ট মানুষজনের আনাগোনা ঘটে। তো দেখতেছে যে পুরোটাই ফাঁকা ওই জায়গাটা, ও এক জায়গায় যে বসে বসে যে কিছুক্ষণ চিন্তা করে কি করবে, হালকা লাইক লাইট স্ন্যাক্স এর কথা চিন্তা করে। তো ওখানে বেশ করে বাইরের স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় না, আইসক্রিম কফি স্যান্ডউইচ এগুলোই। তো এগুলো অর্ডার করে ওগুলো নিয়ে এসে আস্তে করে বসে একটা টেবিলে, তখন বসে আছে, ও হঠাৎ করে খেয়াল করে যে একটা কোণা ছিল অন্ধকার, কিন্তু লাইট লাগানো, বেশি স্পট লাইট আছে মাঝখানে। তো গ্লাসের এক পাশে দেখে অন্ধকার যে নড়াচড়া টাইপের।
আচ্ছা,
তো খেয়াল করে দেখে যে একটা মেয়ে বসে আছে, মেয়েটা বসে হালকা আলো পড়ছে, তখন সে আরো খেয়াল করতেছে আলো আধারি ছায়ের মতো মেয়েটা বসা, এন্ড তার শাড়ির রং হচ্ছে আপনার কাইন্ড অফ রেড, এটাও বোঝা যাচ্ছে লালের মধ্যে হালকা আলো পড়াচ্ছে, এটা আপনার ডার্ক মেরুন ডাকতেছে অন্ধকার।
আচ্ছা,
মেয়েটা বসে আছে, মেয়েটা তাকাচ্ছে ওদিক থেকে, ওও তাকাচ্ছে, এন্ড হি ফেল লাইক তাদের ভেতরে কোন একটা মানে মানে ভাবের আদান প্রদান হচ্ছে এরকম একটা ব্যাপার। তো দেখ, ও খুব মানে কফিতে চুমুক দিচ্ছে, খুব খোশ মেজাজে চলে যায় আর কি। তো বেশ কিছুক্ষণ ওখানে বসে থাকে, ও দেখে, তারপর ও একসময় চিন্তা করে যে ও মেয়েটার সাথে কথা বলতে চায় আর কি, মানে দ্যাটস হোয়াট হি ওয়ান্টস টু ডু।
আচ্ছা,
এটা ইচ্ছা করে। ও যখন উঠে দাঁড়ায় দেখে যে ও যাবে মেয়েটার ডেস্কের কাছে আর কি, টেবিলটার কাছে, দেখে মেয়েটা উঠে হাঁটা দেয় আর কি। ও তাকে চিন্তা করে মেয়েটা কই যাচ্ছে, ওকে ফলো করে কোথাও যাবে মানে নিচের লবিতে বা কোথাও, ও পিছিয়ে পিছিয়ে হাঁটে। কিন্তু ও যে দেখে যেখানে নাকি চেয়ার টেবিল গুলো লাইট বন্ধ করে উপর করে রাখা আর কি, মানে জায়গাটা শান্ত বেশি টাইম হলে মানে রাশ টাইম ওগুলো ওপেন করে
জি
ওই জায়গাটা, তাকে মেয়েটা ওদিক দিয়ে ঢুকে গেল, ঢুকে পেছনে যে রেস্টুরেন্ট যে অংশটা ওখানে চলে গেল। তো ও একটু কনফিউজ হয়ে যায়, এখানে গেল কিছুক্ষণ চিন্তা করে দাঁড়া দাঁড়ায় কি মানে যাওয়াটা ঠিক হবে না, ও এই পাশে সবাই দাঁড়ায় থাকে। অনেকক্ষণ হয়ে গেল, কোন খবর নাই, কিছু নাই। এক সময় সে দেখে যে মেয়েটা বের হয়েছে, ওখান থেকে বের হয়ে সামনে আসছে, আর একটু এসে ওকে হাত দিয়ে সিঁড়ির দিকে দেখাচ্ছে লাইক গো এরকম কিছু।
আচ্ছা,
তো এটাতে ও একটু মানে অস্বস্তি ফিল করে যে এরকম কেন, মানে ওয়াট ইজ দিস, আমার সাথে তার কথা হয়নি, কিছু হয়নি। দেখো ও জিনিসটাকে ইগনোর করে ও চলে আসে, আরো কোথাও যাওয়ার চিন্তা করেন, ও আসে ওর ডেস্কের মধ্যে বসে, বসে যেখানে বসছিল আর কি, সেখানে বসে থেকে অনেকক্ষণ চিন্তা করে, দেখে না ওই টেবিলটাতে মেয়েটা আর ব্যাক করেনি। তো প্রায় দশ পনেরো মিনিট এরকম বসে থাকার পর রাসেল ভাই সুমিত নেমে যায় সিঁড়ি দিয়ে নেমে নিচে আসে। নিচে এসে ওদের যে গাড়ি রাখছে, ওদের ড্রাইভার ছিল আর ও ছিল, ওদের ড্রাইভারের সাথে কথা বলে একটা সিগারেট কিনে সিগারেটটা নিয়ে দেখে যে পাশে একটা ট্রাক, ছোট্ট একটা মানে যে দেড় টনি ট্রাক, যেগুলো
ছোট পিক আপ,
ওপেন পিক আপ ট্রাক, সেখানে মানুষজন একটু জটলা করতেছে।
জি,
কয়েকজন মানুষ আছে, উপরে দুজন মানুষ, একটা হুজুর টাইপের লোক। তো দেখে মানে খুব একটা কি ব্যাপার এসে, তারপর দেখে যে মানুষ ওদের মধ্যে আবার কথাবার্তা খুব ব্যস্ততার মধ্যে একটা কথাবার্তা লাইক হুড়মুড়ে অবস্থা এরকম। তো এরকম অবস্থায় হুজুরের সাথে কি কি জিজ্ঞেস করতেছে তারা, ও জাস্ট আগ্রহ করে সিগারেট খেতে করতে যায়, যে বলে কি হয়েছে কি কাহিনী কি হলো, বলছে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মানুষ, হ্যাঁ, তো লাশ সরায় নিতেছে, এখান থেকে সরায় নিতেছে এবং এটা এসে নিতে হবে। ও জাস্ট মানে শুনে একটু অস্বস্তি ফিল করে, এদিক থেকে হঠাৎ করে তাকায় তাকায় রাসেল ভাই যেটা দেখে ট্রাকের পিছন দিকটা তো খোলা, ওরা ওই ই দিয়ে এরকম চটের মতো ইদের সোয়া রাখছে, রাইট,
চাটাই দিয়ে।
সেখান থেকে সে দেখে যে মানে এটা একটু কেমন যদি গুজবাম বা মানে যেই লাগতেছে, যে ওই চাটার ভিতর থেকে লাল রঙের
রক্ত
শাড়ি,
ওর শাড়ি আছে,
শাড়ির ই দেখা যাচ্ছে এবং একটা মেয়ে মানুষের মুখের এতখানি দেখা যাচ্ছে। সো ও এটা দেখে না রাসেল ভাই একটুই হয়ে যায়, মানে খুব শক্ট হয়ে চিন্তা করে কি, মানে লাল শাড়ি এবং মাথাটা দেখে শক্ট হয়। ও জিজ্ঞেস করে কি আমি কি লাশ দেখতে পারি একটু, হুজুর বলে কেন, বলে না চেনা পরিচিত হতে পারে, আপনারা তো পরিচয় জানেন না, তখন ওই হুজুর সামনে নিয়ে যায় ওকে, ওকে যে ওই লাস্টার মাথাটা দেখায়, এর সাথে আরেকটা ছেলেও নাকি মারা গেছে ওই একই সাথে, মাথাটা যে দেখায় তাকায় ও দেখে যে ওর কাছে মনে হয়েছে যে মেয়েটাকে সে ভিতরে দিচ্ছে রেস্টুরেন্টে এটা সেই মেয়েটাই।
আচ্ছা,
মানে ইটস লাইক ওই মেয়েটাই অ্যাক্সিডেন্ট করা মেয়েটা
দেখে একটু আগে
দেখছে এবং সে প্রচন্ড একটা ধাক্কা খায়। অনেকের বিশ্বাস আছে, ড্রাইভারদের অনেক অনেক মানুষের বিশ্বাস আছে, অনেকে ওকে বলছে হয়তো মেয়েটার আত্মাকে দেখছে এই দেখছে এরকম কিছু। বাট হোয়াট আই থিঙ্ক, আমি যেটা বিশ্বাস করি যে কারিন নামে একটা জিন আমাদের সাথে থাকে and it moves around মানুষের জায়গাতে, মোস্ট প্রবাবলি ও এটার কারিনকে দেখছে
হতে পারে।
হ্যাঁ, এটাই দুঃসংবাদ রাসেল ভাই।
এবং সেই কারিন তো সবসময় আছে, কোন সময় তো মানে এরকমও বোধহয় হয় যে কারিন মানে ভালো হয়, তাই না?
কারিন তো আসলে ভালো হওয়ার কথা না রাসেল ভাই, কারিন হচ্ছে সবসময় মানুষকে কুপ্রবৃত্তি দেওয়ার জন্যই তাকে পাঠানো হয়।
আচ্ছা,
একটা মানুষকে তার যত এই যে আমরা যেটাকে বলি আমাদের রিপু গুলা,
জি জি,
এটা কিন্তু কারিন আমাদেরকে উদ্বুদ্ধ করে। মানে যেটা আমি শুনেছি এবং আমাদের আমি শুধু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমার সাথে কারিন দেওয়া হয়েছিল বাট আমার কারিন ভালো হয়ে গেছে আমার সাথে। হ্যাঁ, রাসূলের কথা। আর বাকি যারা বুজুর্গ আছে বা উলিয়াউলিয়ারা আছে ওনারা হয়তো এটাকে কিছুটা করতে পারে, বাট একটা ভালো মানুষ কতটুকু মানে করতে পারে এটা তার উপর ডিপেন্ড করে আই থিঙ্ক। আর মানুষ যদি সঠিক পথে থাকে হয়তো কারিনকে করতে পারে। এটা অনেক রিলিজিয়নে আমি শুনছি যে এরকম বলা আছে, ইজিপ্টেও কিন্তু বলা হয়তো প্রাচীন ইজিপ্টে যে একটা মানুষের একটা কা থাকে, মানে তারই একটা প্রতিচ্ছবি তার সাথেই থাকে কা, ইজিপ্টেও বলা হয়তো। সো এই জিনিসটা কিন্তু এক্সিস্ট করে এবং এটাই কিন্তু দেখা দেয়,
মানে খুবই জিনিসগুলো খুব পেঁচানো না, মানে ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ সেটাই
খুবই পেঁচানো। আমি এরকম মানুষের কাছে শুনছি অনেকে যে সে একটা মানুষকে দেখছে, হ্যাঁ একটা মানুষকে দেখছে, অথচ সে কিন্তু জানতো না ওই মানুষটা তার ধরেন এক সপ্তাহে মারা গেছে, সে কিন্তু ওই মানুষটা অন্য জায়গায় দেখছে।
কারিন যে ছোট কোনো ঘটনা কি আপনার মনে পড়ছে একদম?
কারিন নিয়ে এরকম মানে ওই যে আমি তো যতজনের মানুষের কাছে শুনি যে ওই আত্মহত্যার ব্যাপারগুলো যারা দেখে এই এই জিনিসগুলোতে এরকমই আমি শুনছি যে জিনিসটা যেরকম এক গ্রামে এরকম একজন স্কুল মাস্টারের মেয়ে সে এরকম ফাঁসি নিয়ে মারা যায়।
আচ্ছা,
হ্যাঁ, এবং অনেকেই ওখানে গেলে মানে ওই দেখতো যে ওই মেয়েটা ওখানে বসে আছে কি করতো, মানে আপনার বসে আছে অনেকে দেখা যায় অনেকে দেখলে ভিমচি কাটতো অনেককে কথা বলতো এবং একাধিক মানুষের মধ্যে,
এবং সে দিনে রাতে কোনো ব্যাপার না,
না দিনে রাতে কোনো ব্যাপার না, কিন্তু নির্জনে মানে জিনিসটা যার সাথেই ঘটছে সে কিন্তু একাধিক মানুষ মিলে দেখেন।
এবং অনেক ক্ষেত্রে এরকম হয়, যেমন যে আপনি একটু যে ঘটনাটা বললেন এই ঘটনাতে তো এরকম না যে সেই মেয়েটাকে দেখার কোনো অবকাশ আছে, সে এটার সাথে পূর্বপরিচিত একেবারেই
না,
সেটাই
একেবারেই না। এমন হতে পারে যে সে মারা গেছে তার কারেন্টের উপর ঘোরাঘুরি করতেছে,
মানে হতে পারে না যে আমি হয়তো হ্যালুসিনেট করলাম, আমার হয়তো পরিচিত কেউ মারা গেছেন, খুব কাছের মানুষ তিনি মারা গেছেন, তাকে আমরা হয়তো ভুলভাবে দেখতেও পারি, কিন্তু একদম অপরিচিত মানুষকে যখন দেখি, এবং এই ঘটনা বাবু ভাই আমরা অসংখ্যবার এরকম পেয়েছি যে মানে মানে যে মানুষটিকে জীবিত দেখলো সেই মানুষটির লাশ একটু পরে যে আবিষ্কার করলো। আরো অদ্ভুত ঘটনা এরকম ঘটেছে যে কিছুক্ষণ আগে এরকম একটা লাশ দেখতে গেছে, লাশ দেখতে গিয়ে লাশের সামনে যখন লাশের যখন কাপড় খোলা হয় তখন দেখে যে সেইখানে সেই শুয়ে আছে,
সেই শুয়ে আছে,
এরকম ধরনের অদ্ভুত ঘটনা।
কিছু জিনিস আবার একটু ডিফারেন্ট আসল ভাই, যেমন এটা আমার লাইফে আমার অনেক জায়গায় শোনা,
জি,
যে অনেক পুণ্যবান ব্যক্তি যারা নাকি ধরেন খুব মানে পায়াস আল্লাহর ওলি টাইপের আল্লাহর ওলি যারা ছিলেন, এদের মধ্যে অনেকেরই আমি শুনছি যে ওনাদের কিন্তু অনেকেই মৃত্যুর আগে ইনস্ট্রাকশন দিয়ে গেছে যে আমি মারা যাবো
এবং
আমার লাশ এসে নিয়ে যাবে, এবং যখন লাশ নিয়ে যেতে দেখে তাদের মধ্যে একজনকে দেখে ওই ব্যক্তি নিজেই। এরকম কিন্তু অনেক একটাই শুনছি আমি, আমি এরকমও শুনছি যে একজন এরকম পুণ্যবান ব্যক্তি মারা গিয়েছেন, ওনাদের পরিচিত একজন হজে যেয়ে তাকে দেখছেন। এই কেসটা কিন্তু আবার একটু ডিফারেন্ট আসল ভাই, এটা আসলে ধর্মীয় ব্যক্তিরা বেশি ভালো বলতে পারবে,
ভালো বলতে পারবে যারা যারা জানেন
জানেন, আমি জানি কিছুটা, বাট আমি যেহেতু এটার মানে আই এম নট ভেরি এক্সপার্ট অন দিস থিং, আই ডোন্ট ওয়ান্ট টু মেক এনি কমেন্ট।
হ্যাঁ সেটাই, থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংকস ফর কামিং, আপনি অসুস্থ থাকার পরে আজকে কষ্ট করে এসেছেন এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদের জন্য, থ্যাংক ইউ। তো আমরা বাবু ভাইয়ের ঘটনা শুনলাম, এবং কিছু এক্সপ্লেনেশনও শুনলাম। আপনারা যেটা এক্সপেক্ট করেন আমাদের কাছ থেকে মাঝে মাঝেই বলেন, তো আমরা সেরকম কিছু আলাপ আলোচনাও করলাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। এখন পর্যন্ত যতটুকু আমরা শুনেছি ফুড অফমেন্ট আপনাদেরকে শোনাতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে আশা করব। একটা ছোট্ট বিরতি নেব আমরা এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করব আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের নতুন একজন গেস্ট আছে, তাকে আমরা নিয়ে আসবো এখন এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড ফর ইউ ফুড এফএম এন্ড ডু ফুড দি
FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Bepar.
ওয়েলকাম ব্যাক সিংচান রেডিও পুত্রের ফ্যাম। আমি রাস্তারাচির সাথে, আমার সাথে এই মুহূর্তে নতুন একজন অতিথি এসে যোগ দিয়েছেন এবং সেই সাথে এখন আমরা চলে যাবো আরও একটা ঘটনায় এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। তার আগে আরও একবার জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে foodfm@radio.fm which is bhwtfm@radio.fm। তার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করবেন নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন এবং আমাদের দুটো জিনিস খুব বেশি দরকার, একটা হচ্ছে অডিও ক্লিপ এবং আরেকটা হচ্ছে আপনাদের ইমেইল। এই দুটো জিনিস আমরা বেশি বেশি করে চাই আপনাদের কাছ থেকে। আশা করছি যে নেক্সট উইকে অনেক বেশি পেয়ে যাব এবং আপনাদের অডিও ক্লিপটা যখন রেকর্ড করবেন তখন একটা কোয়াইট প্লেসে রেকর্ড করবেন যাতে সাউন্ডটা অনেক বেটার পাই আমরা। এবং আপনারা অবশ্যই অবশ্যই এই অডিও ক্লিপটি রেকর্ড করার সময় একটু খেয়াল রাখবেন যে কোনো নয়েজ খুব যেন না ঢোকে এবং খুব মানে মানে যখন রেকর্ড করার পরে আরো একবার নিজের একটু শুনে চেক করে নেবে যে সাউন্ড টাউন ঠিক আছে কিনা, তাহলে দেখবে যে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আর সেই সাথে আমাদের নতুন অতিথির কাছে আমরা এখন যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনা যাবো।
আমি ওমর ফারুক, আমি আসছি মিরপুর 12 থেকে।
জি, আপনার ঘটনা চলবে।
আমি যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি এটা হচ্ছে, আমি যখন মিরপুর 7 নম্বরে থাকি সেখানে ঘটে। তো ঘটনাটা অলমোস্ট 7 বছর আগের। তো তখন তখন হচ্ছে আমরা যে বাসাটায় থাকি, বাসাটা অনেক পুরনো একটা বাসা। বাসাটার ইয়া বলবো স্ট্রাকচার, সেটা হচ্ছে বাসাটার আশেপাশে তখন সেরকম বাসা ছিল না, যে বস্তি ছিল কিছু, আর দুইতলা 2-3টা বাড়ি ছিল আর কি। তো আমরা ছিলাম 7তলা, বিল্ডিং 7তলা ছিল আর বিল্ডিং এর চারপাশে কিছুটা দূরে কিছু গার্মেন্ট ছিল আর কি।
আচ্ছা,
তো আমরা 7তলা ছিলাম, আমরা থাকতাম ওই ফ্লোরে হচ্ছে 4টা রুম ছিল আর কি। তো আমরা রুমে 4 ভাই বোন থাকতাম। তো ভাইয়া বিল্ডিংটার মানে অনেক সমস্যা ছিল, যেরকম বিল্ডিংটার যে মালিক পক্ষ ছিল তারা সবাই সবার মাথায় সমস্যা, মানে আমি যদি কিছু তাদের কোশ্চেন করতেছি সে অ্যান্সার করতেছে অন্য কিছু, প্রত্যেকটা ব্যক্তিরই সেম প্রবলেম। আর তারা যখন হাঁটে এক একে কি যেন বলে আর হাঁটে, যারা মালিক পক্ষ তারাই। আমাদের দেশে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে যে ভাই আমরা যখন রাত্রে ঘুমাতাম তো টের পাইতাম যে ঠিক 2-2.5টার সময় আমাদের যে ড্রেসিং টেবিল ছিল, টিভি চলি, টিভি ব্যাকড্রপ, এগুলোতে মনে হতো যেন কেউ টোকাচ্ছে। আর টোকাগুলো ছিল একটু অস্বাভাবিক, মানে একটার পর একটা খুবই দ্রুত ছিল আর কি। আর 25 মিনিট বা 30 মিনিট পরে আবার সেম যেমন হতো। তো এটা হয়তো ভাবতাম যে হয়তো আমি শুনি, কিন্তু একসময় এটা আপুর সাথে ভাইয়ের সাথে শেয়ার করার পর শুনি যে তারাও শুনে সেম ম্যাটার। তারপর এরকম করতে করতে আমাদের ফ্ল্যাটে থাকা সবাই সেম, আর এই প্রবলেমটা হয়তো আপনার 5তলায় বিল্ডিং এর আর 7তলায়। তো ভাইয়া আর একটা কথা হচ্ছে, আর একদিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি তখন রাত হয়তো বা 1:30টার মতো বাজে, তো আমি সবাই রুমে ছিলাম। তো হঠাৎ করে আমার একটা ফোন আসে, তো ফোনটা আসার পর আমি রুমে সবাই ডিস্টার্ব বোধ হওয়ার জন্য আমি ফোনটা নিয়ে ছাদে চলে যাই, আর ছাদটা সবসময় খোলা থাকতো, তো জন্য আমি ছাদে চলে যাই ফোনটা নিয়ে।
আচ্ছা,
তো আমি কথা বলতে বলতে যে আমি যখন ছাদে উঠি গেটটা খোলার পর যেটা ফলো করি ভাই সেটা হচ্ছে যে ছাদে অসংখ্য লোক ছিল, মানে মনে হচ্ছিল যেন বিল্ডিং এ যারা ছিল সবাই মনে হয় ছাদে চলে আসছে, পুরো বিল্ডিং টা ফুলফিল, ছাদ ফুলফিল, আর অনেক হইচই, অনেক শব্দ হচ্ছিল। তো আমি ব্যাপারটা নর্মালি নিলাম। তো আমি সবার থেকে এক কর্নারে চলে গেলাম কথা বলার জন্য, কিন্তু এত হইচই ছিল যে আমি কথাই বলতে পারছিলাম না, মনে হচ্ছিল যে আমি ফোনে কি বলছি শুনতেছি না। তো লাইনে যে ছিল তাকে আমি বললাম কি যে আমি কালকে কথা বলবো, কারণ রুমের মধ্যে এখন বড় ভাই আছে তো কথা বলতে পারবো না, আর ছাদে অনেক লোকজন যার কারণে কিছু শুনতে পাচ্ছি না। তো যে ফোনে ছিল ও বললো যে আমি তো এরকম কিছু টের পাচ্ছি না যে তোমার ওখানে হয়েছে, মানে ও ভাবছে আমি হয়তো ওকে ইগনোর করার চেষ্টা করছি, কিন্তু আমি ওকে বোঝাতে পারছি না যে এখানে অনেক হয়েছে। তো ও বললো, বারবার বলতেছে যে তুমি হয়তো আমাকে ইগনোর করছো, আমি কিন্তু কিছু শুনতে পাচ্ছি না। তোমার তখন আমার কিছুটা মাথায় আসে যে এত হয়েছে, আমি যেহেতু শুনতে পাচ্ছি, কথা শুনতে পাচ্ছি না ওর, ও কিছু না শুনে কি হবে পারে। আর তখন আমি মানে ঘড়ি দেখি যে 1:30 বেশি বাজে, তখন ভাই আমার মানে মাথায় কিছু একটা কাজ করলো যে হয়তো বা রং কিছু হচ্ছে। তাছাড়া আমি তো আগে কিছু সিমটম পাইছি বাসায়। তারপর ভাই আমি দৌড়ে নিচে চলে যাই, নিচে চলে যাওয়ার পর পরের দিন আমি শেয়ার করি আপুর কাছে, তো সেম প্রবলেম। তো এরকম প্রবলেম হলো কিন্তু পারতো কিছুদিন পরে, আমার যে ছোট আপু উনি জব করতো, তো একটা সব জব করতো, উনি ওখান থেকে আসছে প্রায় 12টার দিকে আসছে, আসার পরে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে। তো ওয়াশরুমে যাওয়ার পর আমি আর বড় আপু রুমের মধ্যে ছিলাম, তো উনি ঢোকার 15 মিনিট সামথিং পরে আমরা টের পাচ্ছি যে আপুর ভিতরে বসে কথা বলতেছে। কথাটা এরকম ছিল যে আমাকে ছাড়, চেপে ধরিস না, আমি আর বসতে পারবো না, আমি অনেক ক্লান্ত, বাসা যাবো, ছাড়।
আচ্ছা,
আবার এরকম বলতেছে যে না আমার ভালো লাগতেছে না, তুই একা একা গান শোন, আমি গান শুনতে পারবো না, এরকম কথোপকথন হচ্ছে। তো আপু বললো যে এত রাত্রিবেলা ও কার সাথে কথা বলতেছে, ওর সঙ্গে কেউ আসলো নাকি ওর সাথে? তো এরকম কথাবার্তা বলার পর বড় আপু ওর সঙ্গে সামনে চলে গেলো, আমিও সাথে ছিলাম, তো দরজা নক করলো। দরজা নক করার 20 সেকেন্ড এরকম পরে হচ্ছে আপু দরজাটা খুললে, তো আমরা দেখতে পেলাম যে ওর সঙ্গে মধ্যে কেউ নেই, ওই ওয়াশরুমটাই খালি। আর আসলে ভাইয়া রাত্রেবেলা হচ্ছে যে সাইডে যে গার্মেন্টস গুলো ছিল ওগুলোতে গান বাজতো, ওরা ওভারটাইম করতো, দ্যাটস হোয়াই। তো ওই আপু বের হয়ে বললো যে মানে একটা ফোরাক ছিল ভাইয়া, মানে মনে হচ্ছিল যে ফোরাকের মধ্যে কেউ আছে, মানে ফোরাকটা কেউ পড়ে আছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, একটা ফোরাক জাস্ট বাচ্চাদের। তো ওই ফোরাকটা আপুকে বারবার মানে দুই কাঁধে চেপে ধরতেছে, পুত্র দিচ্ছে না, বলতেছে তুই আমার সাথে বস। তাপু যখন বললো যে আমার ভালো লাগতেছে না, আমি যাবো কোনো, তারপর বলতেছে ওই সুন্দর সুন্দর গান হচ্ছে, আমার এখানে একা ভালো লাগতেছে না। তো এটা বলার পরে আপু মানে জোরাজুরি করে কিন্তু কোনো কাজ হয় না। তো তারপর বড় আপু যখন দরজা নক করে, তখন একটু ওটা চলে যায়, দেন হচ্ছে আপু এসে দরজাটা খুলে বের হয়। তো আসলে এরকম মানে প্রায়ই হতো। আর একটা জিনিস যেটা আমি ফলো করতাম, আমি যখন সিঁড়ি দিয়ে উঠতাম, বাসাটা কোনো লিফ্ট ছিল না, সিঁড়ি দিয়ে উঠতে হইত, তারপরে বললাম যে অনেক আগের বাসাটা ছিল, তো আমি যখন সিঁড়ি দিয়ে উঠতাম, আমার মনে হতো যে হয়তোবা আমার এক সিঁড়ি মানে আমি যে সিঁড়িতে উঠতেছি ওই লাইনের অপর লাইনে কেউ একজন উঠছে জোরে জোরে খুব আমাকে দেখে, আর আমার ঠিক সেম নিচের সিঁড়িতে কেউ একজন আমাকে ফলো করতেছে। এরকম হতো যখন আমি রাতে উঠতাম, বিশেষ করে সন্ধ্যার পরে উঠলেই সেম জিনিসটা আমি ফলো করতাম। তো এরকম প্রায় ফলো করতাম, আর আমি খুব ভয়ে যেন রাত্রেবেলা খুব কম নামতাম নিচে। আর আরেকটা জিনিস যেটা আপু ফলো করতো, সেটা হচ্ছে যে ভাইয়া রাত্রে যদি আপু সাড়ে যেত, তো সাড়াতে গেলে একজন মুরব্বীকে দেখতে পেত। মুরব্বীটা থাকতো ভাইয়া বলতে ওই বিল্ডিং এর একটা পানির ট্যাঙ্কি, একটা সিমেন্ট দিয়ে তৈরি করা।
আচ্ছা,
তো ওটা হচ্ছে চিলি কোঠা টাইপের করা উপরে, ওখানে ওট ওঠার জন্য কোনো ওয়ে নেই, মানে ইট বের করা বের করে ওখান থেকে চাইলে ওঠা যায় ওখানে। তো আপু নাকি ওই জায়গাটায় দেখতো একজন মুরব্বী, হয়তো ওখানে কাজ করছে বা ওখান থেকে কিছু একটা করছে, বাট ওই সেম জায়গায় দেখতো, কিন্তু ওই জিনিসটা যদি আপু দেখতো। তো আমরা যখন একজন একজনকে মানে একজন একজনকে বলছি যে আমি এরকম কিছু ফলো করছি বা আমি এরকম নেগেটিভ কিছু ফলো করছি, তো এরকম বলতে বলতে সবাই সেম জিনিস ফলো করতেছি। তো ভাই আমাদের জন্য খুবই ডেঞ্জারাস ছিল জায়গাটা, কারণ আমার বড় আপু মেয়ে মানে ভাগ্নি ছিল একটা খুবই ছোট।
আচ্ছা,
ওর একটা জিনিস ফলো করতাম, ও যখন ভাইয়া ওকে রেখে ধরেন একটু ওয়াশরুমে গেছি বা ওকে রেখে একটু বাইরে ছাদে গেছি জামা কাপড় দিতে বা নিতে, এসে ফলো করতাম ভাইয়া, ও আমাদের খাটের সাইডে বসে থাকতো, জানলার সাইডে ও বসে ভাইয়া হাসছে, একা একা হাসছে জানলার দিকে তাকিয়ে, মানে মনে হচ্ছে যেন কেউ সাথে খেলতেছে বা ওকে মজা দিচ্ছে, এই এই টাইপের কিছু এরকম ফলো করতাম। তো আমরা ডিসিশন নিলাম যে বাসাটা ছেড়ে দিব, কারণ বিভিন্ন প্রবলেম ফেস করছি আমরা, তাছাড়া বাচ্চার সাথে প্রবলেম হবে। তো এরপর ভাইয়া আমরা যখন বাসা ছাড়ার কথা বলি, তো বাড়িওয়ালারা তারা মানে তাদের আমি আগেই বললাম, তাদের কিছু বললে তারা অন্য একটা অ্যান্সার করে দিচ্ছে, তারা অন্য কিছু বলছে। তো তারপর আমরা ফ্ল্যাটে যারা ছিলাম ওই ফ্লোরে সবাই যখন শেয়ার করলাম, সবাই সেম প্রবলেম, কেউ বলছে যে কেউ ওয়াশরুমে গেলে দেখছে বাতি নিভে যাচ্ছে বা কাউকে মাথা ধরে ধাক্কা দেওয়া হচ্ছে ওয়াশরুমে। তো এরকম প্রবলেম দেখার পর ভাই আমরা ওখানে আর মানে ফিল করি না, কমফোর্ট ফিল করি না, দ্যাটস ওয়াই আমরা ওখানে 4টা ফ্যামিলি ছিলাম ওই ফ্লোরের মধ্যে, আমরা 3টা ফ্যামিলি হচ্ছে বাসাটা ছেড়ে দিই। তো
অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংকস ফর ইউর ফার্স্ট স্টোরি, এবং আশা করছি যে আপনার কাছে আবার ফিরে আসতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো।
আসসালামু আলাইকুম আসিফ ভাই, আমি সেকেন্ড ঘটনা আপনাকে আবার বলছি।
জি,
তো ঘটনাটা ঘটেছে মূলত আমার গ্রামের বাড়িতে।
জি,
তখন ঘটনাটা মেবি 2004-05 এর দিকে ঘটনা। তো ঘটনাটা এরকম ঘটেছে, আমি নাম মেনশন করছি না, কারণ
আমি ঘটনাটা হচ্ছে একটা হাজি সাহেব ছিলেন, হজ করে আসছেন, তাকে সব হাজি সাহেব নামে চিনতেন। তো তার পুকুর ছিল, মাছ চাষ করতেন। তো মাছ চাষ করার জন্য বিভিন্ন সময় মাছ ধরতেন একসাথে, অনেক মাছ।
জি,
তো অনেকগুলো মাছ ধরেছেন। তো ধরার পরে তো হাজি সাহেব তার মাছগুলা কিছু বিক্রি করেন আর কিছু ডিস্ট্রিবিউট করেন তার রিলেটিভদের ভিতরে। তো তার একটা মেয়ে ছিল, ক্লাস নাইনে পড়তো।
জি,
তো সেই মেয়েটাকে গ্রামে আসল ভাই মাছ নেওয়ার জন্য একটা পাত্র থাকে, ডুলা বলি আমরা গ্রামে, আমরা ডুলা বলে থাকি, যেটা পানিটা সরে যায়, মাছটা রাখার পর পানিটা সরে যায়, ওরকম টাইপের একটা জিনিস। তো ওখানে কিছু মাছ দিয়ে তাকে বলা হলো যে তুমি তোমার বোনের বাসায় মাছগুলো দিয়ে আসো, তার দুলা ভাইয়ের বাসায়।
জি,
তার বাবার কথায় সে মাছ নিয়ে রওনা হলো। রওনা হওয়ার পথে গ্রামের রাস্তা, কোনো রিক্সা বা সিএনজি কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, সেখানে ওই গ্রাম থেকে ওই গ্রামে হেঁটেই যেতে হয়। তো হেঁটে যাওয়ার জন্য সে হেঁটেই যাচ্ছে। তো যাওয়ার পথে সে খেয়াল করেনি ব্যাপারটা, সে স্বাভাবিকভাবে মাছ নিয়ে চলে গেছে। আর টাটকা মাছ ছিল, পানি পড়তেছিল, একটু পানি পড়তেছে, পানি ঝরতেছে, ওইভাবে সে যাচ্ছে। তো সে গেল, যাওয়ার পরে তার বোনের বাসায় ঠিকঠাক মতো মাছটা দিয়ে আসলো, দিয়ে সে বাসায় ফেরত চলে আসলো। কিন্তু বাসায় ফেরত চলে আসার পরেই তার আচরণগুলো অস্বাভাবিক শুরু করলো। তো মানে টোটালি অস্বাভাবিক, তার বয়সটা একটু চেঞ্জ হয়ে গেল, মানে মেল টাইপের ছেলেদের যে বয়স থাকে সে মেয়ে মানুষ ওই টাইপের বয়স, বা খুব মানে লাগিয়ে অ্যাটিটিউড করতেছে ফ্যামিলি সবার সাথে। তারপর যেটা হলো, প্রথম তো ফ্যামিলি বুঝতে পারেন যে ঘটনাটা হয়েছে। তো ফ্যামিলি প্রথম দিন ঘটনাটা মানে ওইভাবে সিরিয়াসলি নেয়,
গুরুত্বের সাথে
দেখেনি। তো ঘটনাটা তখনই গুরুত্ব সহকারে দেখছে যখন সে স্কুলে গেল, স্কুল থেকে সবাই বাড়ি ফিরছে বাট সে ফিরে নাই। তো তার বান্ধবীদের কাছ থেকে খবর নিচ্ছে যে সে কোথায়, তার বান্ধবীরা বলতে পারতেছে না। তখন তো ফোনের অত যোগাযোগ ছিল না, ফোন নাম্বার ছিল না, তো কেউ বলতে পারতেছে না সঠিকভাবে সে কোথায়। তো অনেক খোঁজাখুঁজি করতে তাই কোথায় পাচ্ছে না, মাইকিং করতেছি, দুই দিন হয়ে গেছে তাকে খোঁজাখুঁজি করতেছে, পাচ্ছে না। দুই দিন পরে তাকে পাওয়া গেছে কুমিল্লা শহরে, কুমিল্লা শহরে পাওয়া গেছে। তার ইউনিফর্ম পরা ছিল, স্কুলের যে ইউনিফর্ম ছিল সে ইউনিফর্ম পরা ছিল, তার বইগুলো যে ছিল, স্কুল ব্যাগ ছিল, তার বই ছিল, সবগুলো ছিল। তো সেখানেও সে কিছুই বলতে পারছে না কাউকে, যে সে কোথেকে আসছে, কিভাবে আসছে। তো কিছু লোকজন তাকে দেখে একটা গলি চিপায়, শহরের এক গলি চিপায় দেখে তাকে তার ইউনিফর্ম থেকে অ্যাড্রেস নিয়ে, তাকে ওই অ্যাড্রেস নিয়ে আসে কয়েকজন সহযোগিতা করে। তখন তার ফ্যামিলি বুঝতে পারে যে ঘটনা কিছু একটা হয়েছে, যে সে কুমিল্লা শহর কিভাবে গেল, সে তো স্কুলে যাওয়ার কথা, স্কুলে ইউনিফর্ম পরে সে ওখানে কিভাবে গেল। তো তারপর গ্রামের অন্যান্য যারা ব্যক্তি ছিল তারা বললো যে ভালো হুজুর দেখানোর জন্য, তো আশেপাশে মসজিদ থেকে যারা হুজুর থাকে তাদেরকে নিয়ে আসছে। তো তারা আসলে এই কেসটা হ্যান্ডেল করতে পারছে না, তারা বলছে আমাদের দ্বারা এটা পসিবল না, এটা বড় কোনো হুজুর আছে, হুজুরকে দিয়ে দেখান। তো চান্দিনা বা তার ওই পাশ থেকে কুমিল্লা জেলার একটা থানা, একটা বড় হুজুর নিয়ে আসে যে এই বিষয়ে বেশ অভিজ্ঞ। তো সে কেসটা ডিসাইড করতে পারে যে ব্যাপারটা কি ছিল। ব্যাপারটা ছিল সে যখন মাছ নিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে সিলেট থেকে একটা জিনের দল ভ্রমণে আসছিলেন,
তারা তাকে আছর করছিল,
ভ্রমণে আসছিলেন। ভ্রমণে আসার সময় তারা একটা গাছের নিচে বিশ্রাম করছিলেন, আর ওই বিশ্রামে ওরা লাঞ্চ করছিলেন আর কি, দুপুরে খাবার খাচ্ছিলেন। তো ওখানে ওরা ছিল সাতজন, একটা বোন ছিল, টোটাল ওরা আটজন পার্সন ছিল, মানে সাত ভাই তার বোনকে নিয়ে ভ্রমণে আসছে।
এটা মৌলবীর কথা অনুযায়ী,
মৌলবীর কথা অনুযায়ী, হ্যাঁ।
তারপর কি,
তো ভ্রমণে আসার পর ওরা যে লাঞ্চ করতেছিল, ওই বোনের যে খাবারের পাত্র ছিল সেই পাত্রে ওই যে দুলার মাছ ছিল ওই মাছের পানি পড়ছিল আর কি,
সেজন্য তারা খেতে গিয়ে কাছে।
হ্যাঁ, তো মাছের পানি পড়ার পরে সেই ওগুলা সহ খেয়ে ফেলে বোনটা, খাওয়ার পরে নাকি ওই বোনটা মারা যায়।
আচ্ছা,
জিনদের তো তারা এই ব্যাপারটা নিয়ে খুব ফ্যাড আপ থাকে, তাদের একমাত্র আদরের বোন যে ও মারা গেছে, তারা কোনোভাবে বিষয়টা মেনে নিতে পারে না, তার জন্যই সে এই কাণ্ডগুলো ঘটাচ্ছে। আর মানে কাউকে সে পাত্তা দিচ্ছে না। তো সে বলছে এটা যাবে বাট অনেক সময় লাগবে, ওই গ্রুপটা অনেক স্ট্রং একটা গ্রুপ, মানে তারা এটা প্রতিশোধ নেবেই, একমাত্র বোনকে হারিয়েছে। তো পরবর্তীতে যেটা করছে আসল ভাই, ওই হুজুরের সাথে ওরা কনসার্নে ছিল অনেকদিন, অনেক ঘটনা, এই আজকে এখানে বের হতে দিচ্ছে না বা কোন রকম বের হয়ে গেছে, আবার অমুক জায়গা থেকে খুঁজে নিয়ে আসছে, এরকম ঘটনাগুলো অহরহই ঘটতেছে। তো হুজুরের ফলো আপে তারা ছিল। তো হুজুর অনেক ট্রাই করার পরে জিনের সাথে সম্মতিতে আসে, তাদের সাথে কথাবার্তা বলে। তো জিনের যে বাবা মা ছিল ওরা একটু কাইন্ড ছিল, তাদের বললো যে তোদের যেহেতু বোন মারা গিয়েছে, তোরা আসলে তাকে ক্ষতি করিসনি, তাকে ক্ষতি করিস নি, তাকে তোদের বোন হিসেবে নিয়ে নি, ধরে নে তোদের যে বোনটা মারা গেছে এটা তোদের বোন। তো তারপর ওরা ওরা বললো যে ঠিক আছে এটা আমরা একবারে নিয়ে নিবো। তো হুজুর বলতেছে না এটা তো একেবারেই নেওয়া যাবে না, তা ছিল ওরা একেবারেই তাকে মেয়েটাকে নিয়ে যাবে ওদের বোন হিসেবে। বাট পরবর্তীতে হুজুর বিভিন্ন তার ক্ষমতা বলে সে আর নিতে দেয়নি, তো সে শর্ত দিয়েছিল যে তাকে বাংলাদেশের জিয়ারত, বড় বড় মাজার আছে সে মাজার শরীফগুলো জিয়ারত করে নিয়ে আসবে। তো তার কথা মতো ফ্যামিলির সবাই তাকে ব্যবস্থা করে এবং সে এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, সে এখন সুস্থ।
থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাবো একটা অডিও ক্লিপে এবং অডিও ক্লিপের পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ফুড থ্রি এফএম এন্ড টু ফুড থ্রি
FM. The night comes alive. Bishash Korana Korata. Apnar Bepar.
নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম অংশুমান ঘোষ। সালাম আলাইকুম রাসেল, আমি বেসিক্যালি কলকাতা, কিন্তু এখন কার্যক্রমে আমি ব্যাঙ্গালোরে রয়েছি আর আমি রেগুলারলি ভূতের গান শুনি। তো আমি যে ঘটনাগুলো বলছি ওটা খুব সিম্পল, কিন্তু দিস হ্যাজ গট আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট ইন মাই লাইফ। এরকম নয় যে আমি খুব ভয় পেয়ে গেছি কিংবা আমার খুব মানে মানসিক কোনো প্রবলেম হয়েছে, এরকম নয়। আগে ভাবতাম হয় কিংবা হয় না, কিন্তু আমি এখন জানি যে এরকম হতে পারে। ঘটনাটা এত সিম্পল যে আই ডিড নট হ্যাভ এনি আদার্স চয়েস টু বিলিভ ইন ইট। তো এটা 2005 এর ঘটনা, 2005 এর ঘটনা। আমি কলেজের নাম বলছি না, জায়গার নাম বলছি না, কেননা আই ওয়াজ ইন নর্থ ইস্ট, ইন্ডিয়ান নর্থ ইস্টে। জায়গাটা এতই ছোট যে ইঞ্জিনিয়ারিং কলেজ ওখানে একটাই আছে। এটা থার্ড ইয়ার এর গল্প। 2005 এ আমার সেমিস্টার শেষ হয়। কিছু ছোট ছোট জিনিস বলবো, কেননা এই ছোট ছোট জিনিসগুলো প্রচন্ড ইম্প্যাক্ট আছে গল্পেতে। তো আমাদের কলেজের সামনে আমাদের হোস্টেল, যেহেতু পাহাড়ি এলাকা, রিমোট এলাকা, আলো কম, পলিউশন কম, গাড়ি ঘোড়া কম, আওয়াজ কম, তো হাওয়াতেই অনেক আওয়াজ হয়। আর যেহেতু আলো কম, অন্ধকারে সবসময় গা ছমছম করে। কিন্তু এটা পুরোপুরি দিনের বেলার ঘটনা, সেরকম কোনো আনএক্সপেক্টেড কিংবা ভৌতিক কোনো ব্যাপার নয়। তো সেমিস্টার শেষ হয়েছে, এক্সাম শেষ হয়েছে। আমাদের যেহেতু হোস্টেলটা উপত্যকার উপরে, কলেজ থেকে বেরিয়েই সামনের যে এন্ট্রেন্সটা ওটা অ্যাকচুয়ালি আমাদের হোস্টেলের ফিফথ ফ্লোর। নিচে আরো চারটে ফ্লোর আছে, নিচে আর একটা এন্ট্রেন্স আছে, ওটা গ্রাউন্ড ফ্লোর। কিন্তু যেটা বলছিলাম, ফিফথ ফ্লোরে আমাদের এন্ট্রেন্স। আমার ঘরটা হচ্ছিল ব্যালকনির একদম পাশে, মানে কি ফেসিং দি কলেজ, একদম এন্ট্রেন্স এর জাস্ট উপরে লেফট হ্যান্ড সাইডে। তো ব্যাপারটা এরকমই যে পরীক্ষা শেষ হয়েছে, কাইন্ড অফ এ সেলিব্রেশন, ইউনো। তো সবাই বাইরে যাচ্ছে, মানে আমরা সবাই ইঞ্জিনিয়ারিং কলেজে নাইট আউট কিংবা রাতের জেগে পড়াশোনা করি, তারপর পরের দিন সকালবেলা পরীক্ষা দিই। তো 12টা নাগাদ পরীক্ষা শেষ হয়েছে, আমি এরকম কথা বলছি 12:30 নাগাদ। যেহেতু সেমিস্টার এন্ড, আমার কাছে টাকা পয়সা খুবই কম ছিল, বন্ধুরা সব নাচতে নাচতে বাইরে গেল। আমি কিন্তু বলিনি যে আমাকে যে টাকা নেই, আমি বলছি আমার শরীরটা খুব খারাপ, যদি টাকা না নেই বলতাম তাহলে নিশ্চয়ই আমাকে টেনে নিয়ে যেত। আমার খুব ভালো বন্ধুরা বন্ধু ছিল ইঞ্জিনিয়ারিং এর সময়। সে যাই হোক, ওরা তো চলে গেলাম, খুব শরীর খারাপ। তো আমি হোস্টেলেই থেকে গেলাম, মেসে গেলাম, মেসে খাবার খেলাম। একটা ছোট জিনিস বলে রাখি, হোস্টেলে কখনো দরজা লক করতে নেই, সেটাই নিয়ম। দরজা লক করা মানে হচ্ছে না ভেতরে সিগারেট খাচ্ছি কিংবা কোনো ভালো খাবার খাচ্ছি কিংবা কোনো দুষ্টুমি করছি, যার জন্য দরজা লক। যদি ঘুমোতে হয় তাহলে দরজা খোলা রাখেই ঘুমানো ভালো। তার কারণ হচ্ছিল ততক্ষণ লক করা হবে যতক্ষণ না আমি ঘুম থেকে উঠে দরজাটা খোলা করি, তার মানে খুলে দিই। সে যাই হোক, কিন্তু এই পার্টিকুলার সময় এটা একটা আনরিটেন অর আনসেড রুল, এসপেশালি আমার রুমের জন্য। এন্ট্রেন্স এর একদম উপরেই রুম রয়েছে। দিনের বেলা তো বাইরের হোস্টেলের দরজা খোলা, বাইরের লোক আসতে পারে, হোস্টেলের কোন স্টুডেন্ট নেই, সব বাইরে চলে গেছে। ফর সেফটি উই ইউজ টু লক দ্য ডোরস, আর এটা খুবই ইম্পর্টেন্ট, পরে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, দুপুরবেলা তখন ম্যাক্সিমাম 2:30 বাজে, খাওয়া দাওয়া করে এলাম, এবার সারা রাত্রির জেগে পড়াশোনা করেছি, শুয়ে পড়বো, তো শুয়ে পড়লাম। ঘরটার ব্যাপারে একটু বলে রাখি, আমাদের রুমটা খোলার পরেই আমার সামনে খাট, আমি যদি উঠে বসি তাহলে আমি দরজার দিকে মুখ করবো। তার পেছনেই আমাদের লিভিং টেবিল, তার পেছনে দেওয়াল, তার পেছনে জানলা। জানলাটা মানে কি, দেওয়ালটা মোটামুটি পুরোটাই জানলা, কিন্তু নেট দেওয়া, কেননা জঙ্গল এরিয়া, পোকামাকড় ঢোকে। আর জানলা পুরো বন্ধই ছিল, একটা রুমে দুজন থাকে। তো দরজা লক করে ঘুমিয়ে পড়েছি, মোটামুটি রুমে পর্দা টানার পরেও অনেক আলো ছিল। তো একটা অস্বস্তির জন্য একটা মানে অদ্ভুত মানে ঘুমটা খুবই গাঢ় ছিল। আমি এমনিতে খুব গাঢ় ঘুম আমার, আর আমি উপরে শুই মানে বুকে বুকটা খাটের উপর থাকে, তো একটা অস্বস্তি হওয়ার জন্য মানে একটু মানে মনে হচ্ছিল খাটা হচ্ছে। তো যাই হোক, দ্বিতীয়বার যখন হলো তখন আমার কিন্তু ঘুম একবার কি যে মানে কাঁচা হয়ে গেছে। থার্ড টাইম যখন হলো আমি তখন পুরোপুরি বুঝতে পারলাম আমার খাটটা ধরে কি মনে হচ্ছে। তো নর্মাল রিয়াকশন হচ্ছিল উঠে দেখা যে কে করছে এরকম বা কেন হচ্ছে, মানে খাটটা নড়লে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন যদি আপনি কারোর কিছু রকম বসে থাকেন সেটাকে, যদি চেয়ারও যদি হয় যদি নড়ানো হয় বুঝতে পারবেন যে চেয়ারটা নড়ছে। তো থার্ড টাইম হলো তখন কিন্তু আমি পুরো জাগা, আমি বুঝতে পেলাম যে টানা হচ্ছে। দ্যাট ওয়াজ আই ওয়াজ ভেরি শিওর। আমি উঠবার চেষ্টা করলাম যেটা নর্মাল রিয়াকশন, দেখিয়ে দেখি যে আমার ঘাড়ের ওপর প্রচন্ড একটা চাপ। সেকেন্ড টাইম যখন ট্রাই করলাম আমি পুরোপুরি বুঝতে পারছি মানে ঘাড়টা ধরে চেপে একদম বালিশের মধ্যে কেউ মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে আমি যত প্রেশার দিচ্ছি তত আমার ওপর প্রেশার পড়ছে। তো আমি ছোটবেলা থেকেই মা কালীর ভক্ত, আমি বললাম মা কালী আমায় বাঁচাও। তো এরকম বোধ হয় তিনবার বলেছি। তারপর আমি উঠবার মানে ছিটকে উঠে গেলাম, কেননা প্রেশারটা চলে গেছে, আমি উল্টো দিকে প্রেশার দিচ্ছিলাম। তো আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম ন্যাচারাল। আর আমি উঠে আমার এটা খেয়াল আছে যে দরজা আটকানো ছিল, তার কারণ হচ্ছিল আমার বেশ বেগ পেতে হয়েছিল, আমার খুব কষ্ট হয়েছিল। আমি তখন মানে কি মানে ফ্লাইট অর ফ্লাইট আমার তখন ফ্লাইট। আমি উঠে দরজাটা খুলে কোনো রকমে বেরোলাম, বেরিয়েই আমাদের পাখার মতন করিডোর মানে উইংস আছে তিনটে উইংস, কেউই নেই। আমি তবু ই ব্লকের দিকে ছিলাম, মনে হয় বেস্ট ফ্রেন্ডস দিল্লির ছেলে রাহুল, তা একদম কোনায় ওর ই ব্লকের ঘর আমার ডি ব্লক। আমি গেলাম, গিয়ে দেখলাম ও রয়েছে, একটা বই পড়ছিলাম। আমি বললাম যে এরকম এরকম হয়েছে, তো তখন বলে তোর ভাই গ্যাস হয়েছে এরকম মনে হয়, তুই জল খা। আমি জল টল খেলাম, তখন বললাম ভাই তুই একবার চল দেখে আসি ব্যাপারটা কি হয়েছে, আমার কিন্তু এখনো ভয় করছে। তবু আমি দাঁতস্থ, আমরা দুজনে গেলাম। এবার হয়েছে নাকি দরজাটা আমরা দুম করে খুলেছিলাম, তো রিবাউন্ড হয়ে আবার ফিরে এসছে, তো আটকলাম। আসল চমক কিন্তু এখানে, মানে এটা দেখে আমার এখনো প্রচন্ড গায়ে কাটা দিচ্ছে। দরজাটা খুললাম, খুলে দেখি একটা ছোট জিনিস বলার এখানে খুব ইম্পর্টেন্ট। 2005 এ কিন্তু আমাদের অত মোবাইল টোবাইল ছিল না, তখন বর্ষা ছিল ওই ছোট স্কোয়ার কিংবা গোল টাইম পিস, বিশেষ করে স্টুডেন্টদের জন্য ওটা দিয়ে কিন্তু অ্যালার্মে ঘুম ভাঙত। এবার প্রবলেম ছিল ওটা তো ছোট জিনিস, হতো কি আমার খাটের পাশে যেহেতু আমার দেওয়ালের পাশে আমার খাটটা, রোজ ওটা গোলে পড়ে যেত। তো পরীক্ষার সময় স্পেশালি আগের দিন আমার পুরো ভালো খেলা আছে, মানে খাটটা ঠেলে আমি দেওয়ালে চেপে দিয়েছি, কোনো স্পেস নেই যাতে ওটা পড়ে না যায়। দরজাটা খুলে দেখলাম যে মাথার দিকে যে পাটটা রয়েছে খাটের সেটা দেওয়ালের সাথেই ঠেকানো, আর পায়ের দিকের যে কোনাটা রয়েছে সেটা মোটামুটি এক হাত থেকে দেড় হাত সরানো দেওয়াল থেকে ফাঁক রয়েছে, যেটা কোনো রকমই পসিবল নয়। টাকা হয়তো কেউ খাট রাখে না প্রথম কথা, আর দ্বিতীয় কথা আমার ভালো খেয়াল আছে যে আমি পুরো চেপে দিয়েছিলাম খাটটা। লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং যে খাটটা অত হালকা ছিল না যে আমি মানে উঠবার সময় ওটা সরে যাবে, সরাতে দূরে কথা অ্যাকচুয়াল নোটটা বেশ ভারী ছিল, মানে একজন একটা দিক ঠেলে চড়াতে পারে আর তারপর দুজন মিলে পুরো খাট নাড়াতে পারে এরকম ব্যাপার, আর বাইরে থেকে দরজা লক ছিল। আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম সেদিনকে, আমি ওদের রাহুলের রুমেই ছিলাম, কিন্তু বলতে নেই পরের দিন আমি ওই কাটেই শুয়েছি, এক বছর মোটামুটি কাটিয়েছি, কোনো কিছু হয়নি। কিন্তু এরপর থেকে আমি যে জিনিসগুলো ভাবতাম যে হ্যাঁ লোকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করছে, হ্যাঁ হতে পারে নাও হতে পারে, কিন্তু আমি সব এখন আর গল্প বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু সব ঘটনার বা সব এক্সপিরিয়েন্সের উপর আমার অনেক অনেক বেশি বিষয় জন্মে গেছে। ওকে দিন, আমার কাছে আরো কিছু গল্প আছে পরে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।
The night comes alive. Bishash Korana Korata Apnar Pepper.
ওয়েলকাম ব্যাক। একটু একটা অডিও ক্লিপ শুনলাম এবং অডিও ক্লিপ ঘটনাটা যেমন হোক অডিও শুনতে হয়তো আপনাদের ঘটনাটা খুব ভালো ছিল, অনেকেই লিখছেন, বাট এই যে কোয়ালিটিটা একটু ভালো হলে আরো বেশি মজা হতো। যাই হোক, আমাদের এখানে অনেকে লিখছেন, এমডি জুবায়ের হাসান, আমার সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। শেষ করছি।